exclusively on FusionBD.com.
Boot FM. The night comes alive with Grounding Form.
সবসময় বেরিয়ে ফুটতে এই যে গেছেন আমি রাস্তারাচির সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অফিসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। এবং একটা সপ্তাহ পরে আবার আমরা ফিরে আসলাম যখন শীত ফিরে এসেছে বছর ঘুরে একটু বেশি পরিমাণে। ঢাকাতে অতটা বোঝা যায় না, কিন্তু ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় শীত মোটামুটি পড়ে গেছে বলেই আমাদের যারা রেগুলার রেডিও ফুটে কানেক্টেড থাকেন তারা জানিয়েছেন। তো এই শীতের রাতে ঘটনা জমজমাট হয় অনেক বেশি, ভূত জমজমাট হয়ে ওঠে। শুরুতে জানিয়ে দিই কীভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। যদি আমাদেরকে আপনি ফেসবুকে কমিউনিকেট করতে চান তাহলে আপনি চলে যান www.facebook.com/radio.foodtheater2 এই অ্যাড্রেসে, অথবা www.facebook.com/bhutafm.rattle এই দুটো পেজে আমাদের পোস্ট পাবেন। আপনি সেই পোস্টে নিজের লাইক দিন, কমেন্ট করুন, পোস্ট শেয়ার করুন এবং জানিয়ে দিন কোন ঘটনা আপনার ভালো লাগছে, কার ঘটনা ভালো লাগছে, কোন ঘটনা ভালো লাগছে না ইত্যাদি। তো এই হচ্ছে আমাদের নিয়ম। যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান তাদেরকে আমি বলি যে কীভাবে আমাদের ঘটনা পাঠাবেন। আমাদেরকে ঘটনা পাঠাতে হলে আপনাকে চলে যেতে হবে অথবা লিখে নিতে হবে আমাদের অ্যাড্রেসটা। আমাদের অ্যাড্রেস হচ্ছে bhutafm@radio40.fm, which is bhutafm@radio40.fm। পৃথিবীতে অসংখ্য অদ্ভুত ঘটনা ঘটে, কোনোটা ভয়ের, কোনোটা রহস্যজনক, কোনোটাতে গা শিউরে ওঠে, কোনোটাতে একেবারেই ভয় লাগে না। কিন্তু যিনি এক্সপিরিয়েন্স করেন, যার সাথে ঘটনা ঘটে, তিনি কিন্তু একেবারেই পুরো সময়টাই মানে সেই রকম ধরনের ভয় পেয়ে থাকেন। তো পৃথিবীর রহস্যময় ঘটনা নিয়ে শুরু করতে চাই আজকের এই এপিসোডটি। আমাদের সঙ্গে আমাদের প্রথম অতিথি অলরেডি এই মুহূর্তে স্টুডিওতে আছেন, আমরা তার সাথে কথা বলবো এবং তার ঘটনা শুনবো। আমরা আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনি জানাবেন যে আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা যাবো আমরা।
হ্যালো রিসার্চ, আমি হাসান, এসছি মতিঝিল থেকে। আর এবারে আমি আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করব।
ওকে, সো আপনার যে ঘটনাটা সেই ঘটনাটা আপনার বোনকে নিয়ে, তাই না?
জি জি,
আপনার বোনকে নিয়ে। আচ্ছা, এখন আমাকে একটু বলেন যে আপনার বোন, আপনি বলছিলেন যে তার কিছু অদ্ভুত ধরনের ক্ষমতা অর্জন করেছিলেন তিনি কোনো একটা সময়, তার জীবনের কোনো একটা সময়, কি ছিল এবং কি সেই ঘটনা সেটা আমাদের লিসেনারদের জানান আপনি।
আচ্ছা, ধন্যবাদ রাসেল ভাই। তো ঘটনাটা হচ্ছে আমার বড় বোনকে কেন্দ্র করে। আমার বড় বোনের তখন এসএসসি এক্সাম সামনে ছিল।
জি,
তো সামনে থাকাকালীন অবস্থায় তো উনি পড়াশোনা করতেছেন, একদিন সন্ধ্যাবেলা পড়াশোনা করছেন, আমিও পাশেই ছিলাম। তো হঠাৎ বড় আপু মানে চিৎকার চেঁচামেচি করে কান্না শুরু করলো। তো আমি বুঝতে পারলাম না আসলে এর মেইন ঘটনাটা কি, কাঁদছেন কেন। তো আমি আমাকে ডাক দিলাম, আম্মা আসলেন, এসে বললেন যে আসলে প্রবলেমটা কি। তো উনি কিছু বলছেন না, শুধু মানে অঝরে কাঁদছেন। তো আম্মা এটা মানে বুঝতে পারলেন না, তো আমাকে বললেন যে তোমার বাবাকে ডাক দাও। তো আমি বাবা ছিলেন বাজারে, তো আমি বাবার কাছে গেলাম। ওই সময় আসলে এরকম ফোন ছিল না, তো বাবাকে নিয়ে আসলাম। এসে দেখি মানে মানে যতটুকু কাঁদতে ছিল এসে দেখি তার থেকে বেশি কান্না করতেছেন। তো আমার বাবা যখন আসলেন এসে জিজ্ঞাসা করলেন কি হয়েছে, তো উনি কিছু বললেন না, এরকম করে ওই রাতটা চলে গেল। তারপর পরের দিনের যে কাহিনীটা, পরের দিন থেকে আমার বড় অপুর মাঝে কিছু পরিবর্তন আমরা দেখতে পাই। সেই পরিবর্তনগুলো কিরকম, যে হঠাৎ করে উনি অসুস্থ হয়ে যান, আবার দেখা যায় যে হঠাৎ করে তার মাথা ব্যথা, হঠাৎ করে কান্না। তো এরকম হতে হতে তো গ্রামে যেটা হয় আর কি, যে সবাই বলতেছিলেন যে আমার বড় অপুকে ভূত বা জিন এই টাইপের কিছু একটা মানে অ্যাটাক করছে আর কি। তারপরে আমরা এক কবিরাজের সান্নিধ্যে যাই, তো উনি আসলেন, এসে বললেন যে হ্যাঁ ঘটনাটা এরকমই, যে তাকে জিনে ধরেছে। তো জিনে ধরছে এটা তো সারানো দরকার, তো সারানোর জন্য আমরা গ্রামের কয়েকজন কবিরাজ কে আমরা ডেকে আনি এবং চেষ্টা করি, কিন্তু হয়নি ওই সময়টাতে। তো এরকম বেড়েই যাচ্ছিল আপুর প্রবলেমটা। তো আপুর মাঝে মাঝে যেটা হতো সেটা হচ্ছে যে হয়তো 6 থেকে 7 দিনের মধ্যে তার হয়তো কোনো 7 দিন কান বন্ধ থাকতো, হয়তো কোনো 7 দিন চোখ বন্ধ থাকতো, হয়তো কোনো 7 দিন কথা বন্ধ থাকতো। তো যখন কথা বন্ধ থাকতো তখন উনি মানে আমাদের সাথে কমিউনিকেট করতেন যেভাবে, সেটা হচ্ছে খাতায় লিখে দিতেন যে তার কোনো প্রয়োজন। বেশিরভাগ সময় আমি যেটা খেয়াল করছি যে আপু সেমাই খেতেন,
সেমাই খেতে পছন্দ করতেন। আচ্ছা, খুব অদ্ভুত,
এই জিনিসটা আমার কাছে অদ্ভুত লাগে। তো এরকম হওয়ার ফল ফলে কিছুদিন যাচ্ছে, আপুর সামনে এক্সাম প্রায় কাছাকাছি আসলো। আর মূল কথা হচ্ছে যে গ্রামে এটা নিয়ে একটু আলোচনায় শুরু হলো, কেননা আমার আপু অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। তো আমাদের গ্রামে অনেকের প্রত্যাশা ছিল একটু বেশি, যে হয়তো ভালো রেজাল্ট করবে, ভালো কোথাও চান্স পাবে, এরকম কিছু একটা। তো এরকম হতে হতে প্রায় 2-3 মাস যাওয়ার পর একটা ঘটনা ঘটে আমাদের সাথে, সেটা হচ্ছে যে একদিন দুপুরের দিকে, সেটা হচ্ছে, ও আর একটা কথা ভুলে গেছি, সময়টা হচ্ছে যে আপুকে আমরা মানে এতটাই অসুস্থ হয়ে গেলেন কিছুদিন পর যে আমরা শিফট করে মানে পাহারা দিয়ে রাখতাম আপুকে। দেখা যাচ্ছে সকালে থেকে রাত পর্যন্ত একজন, আবার সারা রাত একজন, এইভাবে থাকতাম। তো ওই দিন সোমবার ছিল আর কি, সোমবার ছিল। তো আমাদের এলাকায় হচ্ছে সোমবারের দিন আমাদের হাটের দিন হয় আর কি। হাটের দিন সবাই হাটে যাওয়ার প্রিপারেশন নিচ্ছেন, এই অবস্থায় আমার এক চাচা আপুকে পাহারা দিচ্ছেন। তো হঠাৎ যে জিনিসটা খেয়াল করলাম সেটা হচ্ছে যে আপু ঘর থেকে বের হয়ে জাস্ট মানে আমরা দেখতে পাই না যে মানুষ উড়াল দিয়ে যায় যেভাবে, আপু উড়াল দিয়ে গেলেন। তো আমার চাচা আপু মানে আপুকে ধরতে চাইলেন কিন্তু পারলেন না। আমার বাড়ির পাশেই হচ্ছে যে রেল লাইন আছে, তো ওই রেল লাইনের যে জায়গাটাতে একটা বড় একটা গাছ আছে, তো এই গাছের যে কাহিনীটা, ওই গাছের নিচে কিছুদিন এর অনেক বছর আগে এক লোক আত্মহত্যা করেন, অর্থাৎ রেল লাইনে মানে আত্মহত্যা করেন, তার বাবার সাথে ফুটবল নিয়ে একটা ঝগড়ার কারণে। তো ওই রকম একটা অলৌকিক কিছু বলতে একটা ঘটনা আছে ওখানে। তো ঠিক ওই গাছটার উপরেই গিয়ে আপু মানে বসে পড়ে। তো এর মধ্যে সবাই চিল্লাচিল্লি করে গ্রামের লোকজন চলে আসলো যে আসলে এই ঘটনাটা কি হচ্ছে। তো 5 থেকে 6 মিনিট থাকার পর আপু নেমে আসে। তো নেমে আসার পর আমরা আপুকে বাসায় নিয়ে আসি। আপুকে জিজ্ঞাসা করা হলো যে আসলে কি হয়েছিল, তুমি কেন চলে গেলে, আর তুমি এরকম কেনই করলা। তো তখন আপু খাতায় লিখে দিলেন যে আসলে আমার 7 দিন কথা বলা নিষেধ। যখন 7 দিন কথা বলা নিষেধ, তো আমরা চুপ করে আসি, আপুকে আর পেইন দিলাম না যে লিখতে কষ্ট হবে। তো এইভাবে যাচ্ছিল, ঘটনা চলছে, আমরাও টুকটাক করে কবিরাজ খুঁজছি, ডক্টর খুঁজছি, তো হচ্ছে না, মানে কোনোভাবেই যাচ্ছে না এটা। আরেকটা ঘটনা বলে রাখি, মানে আপু এই এই মানে যখন এই আচরণের পরিবর্তন শুরু হয়, তো আমার বাবা বিজনেস করতেন, মানে আমাদের একটা দোকান ছিল বাজারে। তো আমাদের মানে ব্যবসাটা মানে অলৌকিকভাবে দেখা যাচ্ছে যে মানে বেড়ে যাচ্ছে, আমাদের যে মুনাফা বা আমাদের যে সাংসারিক যে অবস্থানটা মানে উপরের দিকে যাচ্ছে।
তো এই পুরো ব্যাপারটা তখন কি আপনারা পজিটিভলি নিয়েছিলেন নাকি আপনাদের কাছে খুব পুরো ব্যাপারটা নেগেটিভ মনে হয়েছিল?
না, আমার কাছে বা আমার বাবার কাছে মনে হয়নি যে নেগেটিভ, কেননা আমার বাবা তখন ওই ব্যবসার দিকে একটু ধাবিত হলেন। তো গ্রামে বলাবলি করছে যে ও মেয়ে বিয়ে শাদী দিতে হবে, এটা আব্বুকে অনেকেই সাজেস্ট করছে যে তুমি এই কাজটা করো, মানে জিনিসটা সরায় রাখো। আব্বু বলছে যে হচ্ছে না। তো এই সময় আব্বু দোকান বন্ধ করে মাছ মারতে যেতেন। তো মাছ মারতে যেতেন, আপু বাসায় বসে থেকেই বলতে পারতেন যে আজকে কতগুলি মাছ পাবে।
বাসায় বসে বলে
ফেলছেন? হ্যাঁ, উনি শুয়ে আছেন, উনি শুয়ে আছেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, পাশের বাসা থেকে তখন ওই আমাদের লালমনিহাট, তো ওইখান থেকে লোকজন ঢাকায় আসতো।
ও বাবা, একদম বাংলাদেশের শেষ মাথায়।
জি জি, ওখান থেকে লোকজন ঢাকায় এসে জব করতেন। যেহেতু ফোনের ওই রকম একটা ইয়া ছিল না, তো পাশের বাসা থেকে লোকজন এসে জিজ্ঞাসা করতো আপুকে, তো বলেন তো আমার ছেলেটা এখন কি অবস্থায় আছে। আপু মানে ডিরেক্টলি বলতে পারতেন যে হ্যাঁ এরকম অবস্থায় আছে।
আচ্ছা, তো এটা শেষ মুহূর্ত পর্যন্ত শেষে আপনারা বন্ধ করলেন কিভাবে?
আচ্ছা বলছি, বন্ধ করলাম। ও তারপরে আরেকটা ঘটনা হলো যে ওই উড়াল দিয়ে আসলেন, আসার পর তো একদিন হঠাৎ আপু শুয়ে আছেন, আপু সবাইকে বলে দিলেন যে আমি আগামী কাল দুপুর পর্যন্ত কেউ, আমি যে শুয়ে আছি আমাকে কাঁথা দিয়ে ঢেকে দাও, কেউ আমাকে ডাকবা না।
আচ্ছা,
এবং কেউ তোমরা কাঁথা মানে
তুলে দেখবা না,
তুলে দেখার চেষ্টা করবো না, আর যদি চেষ্টা করো তাহলে অবস্থা ভালো হবে। তো আমরা ভাবলাম যে মানে সবাই কান্না করা শুরু করবে, আম্মা খাওয়া করে কান্না করা শুরু করবে, আপু মনে হয় আর বাঁচবেন না,
এরকম
শরীর শিউরে যাচ্ছে যে আপু বাঁচবেন না সবাই। তখন গ্রামের লোকজন আসলো দেখতে, কিন্তু কারো সাহস হচ্ছে না যে আসলে কান্নাটা তুলে দেখবে কি কেউ আছে কিনা। তো আমরা দেখতে পেলাম যে যথারীতি একজন মানুষ শুয়ে থাকলে যতটুকু স্পেস দরকার, যতটুকু মানে ওই উপর দিকে ফুলে থাকে যে আমরা বুঝতে পারি একটা মানুষের অস্তিত্ব আছে, এরকম দেখা যাচ্ছিল। কিন্তু পরদিন দুপুরের দিকে হঠাৎ আমরা শুনতে পাই আপু ওই কাঁথার নিচ থেকে কোরআন তেলাওয়াত করছে। আপু কোরআন তেলাওয়াত করছে। তো এটা দেখে আম্মা দৌড়ে আসলেন, এসে বললেন কাঁথা খুলে দিলেন। কাঁথা খুলে দেওয়ার পর ওই যে ওই ওই ইয়েটাই, সেটা হচ্ছে যে আপু লিখে দিলেন যে আমি শ্যামাই খাবো। আচ্ছা, শ্যামাই আনলো, দেওয়া হলো। তারপর বলা হলো যে কি অবস্থা, কি হয়েছিল। তো আপু এর মধ্যে কিছুদিন আবার নর্মাল হয়ে যায়, মানে যখন যে দুই তিন দিন নর্মাল থাকে মনে হয় না যে না আপুর কোনো প্রবলেম আছে। আপুর নর্মাল হওয়ার পর আমরা জানতে পারি যে আসলে ওইভাবে তো বলেনি, আর বলছে যে আমি মানে ওই ওদের দেশে মানে ওই জিন যে জিনদের দেশে গিয়েছিলাম এবং অনেক প্রকার জিনিস দেখতে পেয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে যে আপুকে যে খাবারটা খাইয়েছেন, তো এই খাবারটা মানে আমাদের মানে অ্যাজ ইউজুয়াল আমরা যা খাই ভাত মাছ
সাধারণত যেটা খাই,
হ্যাঁ সাধারণত যেটা খাই সেটা থেকে একটু ডিফারেন্ট ছিল, আর টেস্টটাও ডিফারেন্ট ছিল। আপু নিজেও বলতে পারে না যে আমি কি খাইছি। আর এরকম কিছু একটা হয় যে আমরা যখন স্বপ্ন দেখি স্বপ্নটা মনে হয় যে আমরা হ্যাঁ বাস্তব, এটাই বাস্তব, বাট আমরা যখন ঘুম থেকে মানে স্বপ্নটা ভেঙে যায় তখন মনে হয় যে এটা স্বপ্ন ছিল। আপু বললো যে এরকম আমি বুঝতেছি যে সবাই আমার সাথে কথা বলছে, তারা ছেলে নাকি মেয়ে এটা আমি গেস করতে পারছি না, সবাই কথা বলছেন, আমাকে খাওয়াচ্ছেন এবং আলটিমেটলি আমার বাসায় এসে রেখে যায়। তো এটা হওয়ার পর যেটা হলো যে গ্রামে অনেক চিল্লাচিল্লি শুরু হয়ে গেল যে এরকম ওই বাড়িটা বা সবাই কথা বলতেছিলেন। তো আমরা এর মধ্যে একটা খোঁজ পাই, একটা খোঁজ পাই যে অমুক কবিরাজ জিন ছাড়াতে পারে। আমরা যাই তার কাছে, তিনি হচ্ছেন একজন মাওলানা আমাদের এলাকার। আমরা তার কাছে যাই, গিয়ে সমস্ত ঘটনা আপু খুলে বলেন। খুলে বলার পর উনি বলছে যে হ্যাঁ আমি যাব, কিন্তু আমার জানা দরকার যে আসলে ও এরকম ওয়ার্ড আচরণগুলো কেন করে। তখন আমরা বললাম যে আসলে আমরা তো জানি না কেন করে, তো এটা নিয়ে অনেক তিনি একটু গবেষণা করছেন। আর ওনারটা একটু বলে রাখি, আপু এখানে আবার কি আচরণ করছে না করছে বাসায়, উনি আমার আব্বুকে পাশে বসায় রাখছিলেন, রেখে মানে পাশ থেকে সাউন্ড শোনাচ্ছিলেন যে তোমার মেয়ে কি এরকম এরকম কথা বলে। তখন আব্বু বলছে হ্যাঁ এরকম করে, তো যে আচরণ কি এরকম, হ্যাঁ মাওলানা আবার সব টোটাল বলে দিছে, আপুর সাথে যা ঘটছে সেটা আবার উনি বলে দিছে। তো আমরা ওনাকে আনি, আনার পর্যায়ে কিছু উনি উপকরণ যে যদি এটা সারাতে হয় তাহলে এই উপকরণগুলি লাগবে, তার মধ্যে ছিল যেমন ধরুন যে অনেক এলাকা থেকে প্রায় 7টা এলাকা থেকে মসজিদের পানি আনতে হবে, মসজিদের পানি আনতে হবে, তারপর হচ্ছে যে গোলাপ ফুল আনতে হবে,
গোলাপ ফুল।
আর এর মধ্যে একটা কথা, মানে আমার ছোট চাচা ঠিক তখন মানে ইতালি যাবেন বলে একটা প্ল্যান করছিলেন, যাবেন বলে প্ল্যান করছিলেন এবং যাওয়ার সব কিছু রেডি হয়ে যায়, কিন্তু আনফর্চুনেটলি আপু বলে যে উনি যেতে পারবেন না। কিন্তু আমরা বুঝি নাই যে আসলে আপু কেন বলছেন, পরে জানলাম যে ওই যে ফ্লাইটে যাওয়ার কথা ছিল আমার, ওই ফ্লাইটটা ফল করছে,
আচ্ছা ক্যান্সেল হয়ে গেছে,
ক্যান্সেল হয়ে গেছে। আপু এখান থেকেই বলে দিতে পারছেন, আপু নিষেধ করছেন আমার চাচাকে যে তুমি যাও না, তোমার গিয়ে লাভ নাই, তুমি যেতে পারবা না।
ভবিষ্যৎ অনুমান করতে পারতেন। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আজকে কিছু নাই বলেন,
মানে শেষ করি,
প্লিজ বলেন।
আচ্ছা, তো উনি আসলেন মাওলানা। আসার পর আমরা যথারীতি যা আনার কথা আমরা সবকিছু রেডি করি। তো মাওলানা এসে প্রথম যে বাড়িতে এসেই যে কথাটা বলছেন যে কারো মনে যদি এরকম থাকে যে আমি লুকিয়ে দেখবো যে কি করছেন, মানে আমাদের উঠানে আপু এবং মাওলানা আসেন এবং সবাইকে বলছেন যে আপনারা ঘরে ঢুকে যান, ঘরে ঢুকে যান। আর কারো মনে যদি এরকম থাকে যে কি হচ্ছে আমি দেখবো, তাইলে কিন্তু এর দায়ী আপনারা। এই রোগীর যদি কিছু হয়, মানে আমার আপুর কথা বলছি, এর যদি কিছু হয় তাহলে দায়ী আপনারা থাকবেন। তো আমরা আসলে অ্যালার্ট হয়ে গেলাম, সবাইকে বললাম যে কেউ যাতে না দেখে। তো যারা ছোট মানুষ, যেমন আমি তখন ছোট ছিলাম, তো আমি খেয়াল করলাম যে আপুকে বসা হচ্ছে যে আমরা ঝাড়ু যে দিই, এই ঝাড়ুর ভিতরে কেরোসিন তেল দিই, হুজুর কেরোসিন তেল দিয়ে ওটা জ্বালাই দিলেন, সব বাতি অফ হওয়ার পর অনেকক্ষণ মানে কি যেন কোরআনের আয়াত তেলাওয়াতের মতো শব্দ আমরা শুনতে পেলাম সবাই। হওয়ার পর প্রায় বিশ্বাস করবেন কিনা, এটা হচ্ছে প্রায় 5 ঘন্টার মতো একটা যে অপারেশন বলতে পারি। টোটাল 5 ঘন্টা পর মানে আপু একটু সুস্থ হওয়া বলতে কি মানে নর্মাল হয়ে গেছে। তারপর আমরা সকালে পরের দিন থেকে আপুর মানে কি আর এই দিকটা লক্ষ্য করিনি, তারপর আমরা জানতে পারি যে আপুকে এটা কিভাবে অ্যাটাক করছে। এটার পিছনে ঘটনা ছিল যে আমাদের এলাকায় তখন ওয়াজ হতো, আপু পরে যেটা বলছে আর কি, যে ওয়াজ হতো, ওই ওয়াজে আপু ওয়াজ শুনতে যেতেন। তো একটা ওয়াজে দেখা গেছে যে আমার আম্মু যেতে পারেনি, দ্যাটস ওয়াই আমার বড় ফুপু আপুকে সাথে নিয়ে গেছে। তো ওয়াজ শেষ হয়েছে, দেখা যাচ্ছে যে এই ফজরের নামাজের একটু আগে, তো ওখান থেকে আমার আপু বাসায় আসতেছে
একা একা,
না বড় ফুপু আছে। তো বড় ফুপু সহ আসার পরে আমার একটা মোড় আছে, ওই ওই জায়গাটা অনেক ভৌতিক, অনেক আগে থেকে ওই এলাকাটাতে মানুষের আনাগোনা কম ছিল। তো ওই রাস্তা দিয়ে আসতে একটা মোড়ের ভিতরে আপু যেটা খেয়াল করলেন এবং বড় ফুপু নিজেও দেখছেন যে একটা পাঞ্জাবি পরা যে মাওলানাটা ওয়াশ করতেছিলেন ঠিক ওই মাওলানাটাই তার সামনে দাঁড়ানো, কিন্তু ওই মাওলানাটার যে উচ্চতাটা ছিল আর এই মাওলা মানে যিনি সামনে দাঁড়িয়ে আছে এটার উচ্চতা এক নয়, একদম আকাশ পাতাল উচ্চ। হ্যাঁ, এটা এটা দেখতে পাওয়ার পর আপু ওই জায়গায় সিনসলেস হয়। হওয়ার পরে পাশে এক মাইক ব্যবসায়ী ছিলেন, ওনার বাড়িতে গিয়ে বড় ফুপুর ডাকাডাকি করার পর উনি উঠে আসেন, উঠে আসার পর আপুকে নিয়ে আসেন বাড়িতে। তো এই ঘটনাটা আবার ঘটে এভাবে যে আপনারা হয়তো জানেন কিনা যে এরকম একটা নিয়ম আছে যে জিন বা ভূত ট্রান্সফার বা চালান করে দেওয়ার যে একটা
বিষয়
এরকম। পরে আমরা জানতে পারি মানে আমার বাবার যে বিজনেসটা
মানে ভালো করছিলেন,
ভালো করছিল, ঠিক ওই সময়ে আমার এলাকার এক আঙ্কেল হয়ে উনি মারা গেছেন। তো উনি নাকি এই কাজটা করছেন যে এই জিনটা চালান করে দিয়েছেন,
কাইন্ড অফ ব্ল্যাক ম্যাজিক,
ব্ল্যাক ম্যাজিক, হ্যাঁ হ্যাঁ অনেকটা এরকম। তাই তো চালান করে দিয়েছেন। তো এখন আপু ভালো আছেন, আপু আমার এখন প্রাইমারি স্কুলের শিক্ষিকা, আপুর দুজন বাচ্চা আছে।
বাহ, চমৎকার। আপু নিশ্চয়ই শুনছেন আজকে না?
আপু শুনছেন না, তবে বলছি যে আমি পারমিশন নিছি যে আমি ঘটনাটা শেয়ার করব, তুমি কি বলতে দিবা কিনা? আচ্ছা আচ্ছা বল।
থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের সাথে কানেক্টেড আছেন ফেসবুকে, এবং সেরকম দু একজনের কথা না বললে না, প্রথম যেটা দেখতে পাচ্ছি অর্ণব বিশ্বাস আমাকে লিখেছেন যে ভালো লাগছে ভাই, ইন্ডিয়ার শিলিগুড়ি থেকে শুনছি এবং অ্যাপ দিয়ে শুনছেন, তিনি অ্যাপের ছবি আপলোড করেছেন আমাদের সঙ্গে। দেখতে পাচ্ছি যে নির্জন লিখেছেন যে আই লাভ ইউ, এমডি বেল্লাল হোসেন আছেন আমার সঙ্গে এবং তিনি তার দেশের বাড়ি থেকে, গ্রামের বাড়ি থেকে ঢাকা আসছেন এবং লঞ্চে তিনি এখন শুনছেন আমাদেরকে। আমাদেরকে লিও ফরহাদ নোয়াখালী থেকে শুনছেন, আমাদের সাথে আছেন রিজানুর রহমান এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি প্রিন্স রাসেল, এছাড়াও আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ এস উদ্দিন, আমাদের সঙ্গে মিলিয়া ফ্রোজ এই মুহূর্তে আছেন গাজীপুর থেকে তিনি শুনছেন, এছাড়াও আমাদের সঙ্গে আছেন তানভীর হাসান সৈকত, আমাদের সঙ্গে আছেন নাফু নাফিস, জাকারিয়া আহমেদ, নাসিম বিলাসী, আর এছাড়াও ইয়াসিন, তিনি ফার্স্ট টাইম, খুবই ভালো লাগছে তিনি শুনছেন আমাদেরকে ফার্স্ট টাইম এবং অ্যাপের ছবি আপলোড করেছেন, অ্যাপ দিয়ে শুনছেন তিনি। আজকে নিউ এক্সপিরিয়েন্স চট্টগ্রাম মেডিকেল কলেজে বসে ভূতাথম শুনছি, ভাবি অনেক সিক, সবাই দোয়া করবেন, সবার অনেক দোয়া থাকলো এবং আপনিও আমাদের সঙ্গে থাকবেন আশা করছি বাকিটা সময়। সাইদুর রহমান আরিফ বাহরাইন থেকে শুনছেন আমাদেরকে অ্যাপ দিয়ে। সজীব আমাদেরকে আজ আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রাকিব সিলেট থেকে শুনছেন তিনি, এবং এছাড়া আমাদের সঙ্গে নাইম আছেন, আছেন মেহেদী হাসান, আমাদের সঙ্গে কৌশিক আহমেদ কৌশিক আছেন, এছাড়াও আমাদের সঙ্গে মাঝার রাকিব আছেন এবং আমাকে বলছেন যে যারা রহস্য পছন্দ করেন ভয় পেতে এবং দিতে চান তারাই এই পেজ, তারাই মানে আচ্ছা অন্য একটা বিষয়ে কথা বলছেন। এখানে উৎসব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আশরাফুল অ্যাশ কুয়েত থেকে অ্যাপ দিয়ে শুনছেন তিনি এবং অ্যাপের ছবি আপলোড করেছেন, আমাদের সাথে আছেন শেরপুর থেকে বিশুন নয়ন এবং তিনি অ্যাপের ছবি আপলোড করেছেন অ্যাপ দিয়ে শুনছেন, মোহাম্মদ জামিল আমাদের সাথে আছেন। এবং আপনি যদি অ্যাপ দিয়ে এই মুহূর্তে শুনতে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি অ্যাপের ছবিটা স্ক্রিনশট আপলোড করতে পারেন আমাদের কাছে। তো একটু আগেই আমরা একটা রহস্যজনক ঘটনা শুনছিলাম এবং আমার কাছে এখন যে স্টোরিটা আছে, যে ঘটনাটা আছে আমাদের আমার কাছে, সেটিও পাঠিয়েছেন আমাদের সঙ্গে আমাদের একজন লিখার, এবং অনেকেই লিখছেন যে আজকের এপিসোডটি এখন পর্যন্ত সফর ইটস গুড, অ্যান্ড অনেকেই মিউজিকের প্রশংসা করেছেন এবং বলছেন যে মিউজিক খুব ভালো হচ্ছে, অ্যান্ড আমাদের সঙ্গে আরও অনেকেই আছেন যারা ফুটি পেজেও লিখেছেন, তাদেরকে নিয়ে আসবো এবং আমাদের সঙ্গেই থাকুন, আশা করছি ভালো লাগবে। তো একটু আগে শুনছিলাম যে অলৌকিক ক্ষমতা আছে আমাদের প্রথম যে গেস্ট তার বোনের, এবং তিনি অনেক কিছু আগে ভাগে বলে দিতে পারেন এবং অনেক কিছু অনুমান করতে পারেন যেগুলো পরে সত্যি হয়। দেখি এই ঘটনাটি কেমন লিখছেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, অবশ্যই ভালো আছেন কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি সাবি ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র নরসিংদী থেকে লিখছি। আমার ঘটনাটি স্বপ্ন নিয়ে, আমার নিজের দেখা স্বপ্ন। ঘটনাটি কতটা ভয়ানক তা জানি না, কিন্তু আমার দেখা স্বপ্নগুলো যখন বাস্তবে পরিণত হচ্ছে তখন আমি ভয় না পেয়ে পাচ্ছি না। ব্যস্ততা এবং লেখাপড়ার কারণে স্টুডিও দেশে আমার পক্ষে সম্ভব নয়, তাই ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। দুই সপ্তাহ আগে একদিন রাতে স্বপ্নে দেখলাম আমি কোনো এক অচেনা পথ দিয়ে হেঁটে চলেছি। অন্ধকার রাত, পথের দুপাশে বেশ জঙ্গল এবং সেই জঙ্গল থেকে শেয়াল কুকুর সব যেন একসঙ্গে ডাকছে। এই ঠিক পরদিন থেকে রাতে আমার বাসার চারপাশে বেশ কিছু কুকুর আর শেয়াল খুবই জোরে ডাকত এবং গোঙাত। বাসার খুবই কাছ থেকে ডাকার পরেও কখনো ওই শেয়াল এবং কুকুরকে আমি দেখতে পাইনি। এর কিছুদিন পর গত 26 অক্টোবর বৃহস্পতিবার রাতে স্বপ্নে দেখলাম আমি কোনো একটা মাঠে দাঁড়িয়ে আছি। আমার চারিদিকে অনেক মানুষ, সন্ধ্যা হয়ে গেছে, আকাশ রক্তিম লাল। আমার সামনে পশ্চিম আকাশে দুটো নারকেল গাছের পাতার ফাঁক দিয়ে লাল আকাশটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। পরদিন 27 অক্টোবর শুক্রবার সন্ধ্যায় আমাদের আবাসিক এলাকার মসজিদে মাইকিং করে বলা হলো একজন লোক মারা গেছে। আমার তার নামাজের জানাজা মাগরিবের নামাজের পর মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। মাগরিবের নামাজ আদায় করার পর মুসল্লিরা ধীরে ধীরে মসজিদের প্রাঙ্গণে উপস্থিত হতে লাগলেন। আমিও সেখানে উপস্থিত, কাতার সোজা করে জানাজার ঠিক আগ মুহূর্তে মৃত ব্যক্তির সহকর্মীগণ যখন মৃত ব্যক্তির সম্পর্কে কিছু কথা বলছিলেন তখন হঠাৎ আমার চোখ আটকে গেল। আমার সামনে মসজিদের ছাদের ওপর থেকে দেখতে পাওয়া পশ্চিম আকাশ, পুরো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম সেই দৃশ্য দেখে। সন্ধ্যা হয়ে গেছে, আকাশ রক্তিম লাল। আমার সামনে থাকা দুটো নারকেল গাছের পাতার ফাঁক দিয়ে সেই আকাশ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি হুবহু সেই দৃশ্য যা আমি গতকাল স্বপ্নে দেখেছি। আমি আর ওইদিকে তাকানোর চেষ্টা না করে জানাজা শেষ করে শীঘ্রই প্রস্থান করলাম। কিন্তু এরপরও স্বপ্ন আমার পিছু ছাড়ল না। এরপর যে খারাপ কিছু হবে তা আমি ভাবতে পারিনি। গত পরশুদিন অর্থাৎ 3 নভেম্বর শুক্রবার রাতে যে স্বপ্ন আমি দেখেছি তা মনে পড়লে আমার গা শিউরে ওঠে বারবার। স্বপ্নে দেখলাম আমি আমাদের আবাসিক এলাকার একটি রাস্তায় দাঁড়িয়ে হাঁটছি। বিকেলবেলা রাস্তায় অনেকে ঘুরছে, বাচ্চারা খেলাধুলা করছে। হঠাৎ আমার সামনে একটা প্রাইভেট কার এসে একটি মেয়েকে সজোরে ধাক্কা দিল এবং গাড়িটি একটি কংক্রিটের ইলেকট্রিক পোলের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুছে গেল। স্বপ্নে দেখা মেয়েটি আমার পরিচিত ছিল, মেয়েটি প্রাণে বেঁচে গেলেও তার অবস্থা বীভৎস। তার হাত কবজি থেকে কাটা পড়ল, দুহাতের বাহু ছিল ধারালো, বাহু ছিলে গিয়ে রক্তে লাল হয়ে গেছে, তার মাথা ফেটে রক্ত বের হচ্ছে, তার মুখের ওপর দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। স্বপ্নে দেখা এই দৃশ্যটি যতটাই না ভয়ঙ্কর ছিল, তার চেয়ে অধিক ভয়ানক ছিল মেয়েটির করুণ আর্তনাদ। আমার ঘুম ভেঙে গেল, আমি শোয়া অবস্থা থেকে উঠে বসলাম। আমার খুবই তৃষ্ণা পাচ্ছিল এবং আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আর তখন বাসার দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখি ঠিক কাটায় কাটায় ভোর 5টা বাজে। বিছানা থেকে উঠে একটু পানি খেয়ে আবার শুয়ে পড়লাম। পরের দিন ঠিক একই সময় 4 নভেম্বর আমার বাড়ি থেকে খবর আসলো আমার খালাতো বোন মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করেছে। ঘটনার বিবরণ এমন, ও রাস্তা পার হওয়ার সময় ওর জন্য অপেক্ষা করছিল, তখন একটি মোটর সাইকেল এসে ওকে প্রচণ্ড ধাক্কা দেয় আর তার 2 বাহু পর্যন্ত ছিঁড়ে যায়, পিঠ কেটে যায়, মাথা ফেটে যায় এবং মাথায় 17টি সেলাই দিতে হয়। খবরটি শোনার পর আমি পুরো হতবাক হয়ে যাই। গতকালের স্বপ্নের সাথে এর কি কোনো সম্পর্ক আছে? আমি দুশ্চিন্তায় ভীত সন্ত্রস্ত হয়ে যাই। জানি না এরপর কোন স্বপ্ন আমার জন্য অপেক্ষা করছে এবং আরো কি ঘটতে চলেছে। আমার স্বপ্ন দেখা দুর্ঘটনা, আমার খালাতো বোনের সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনার মাঝে শুধু স্থান, বাহন এবং ব্যক্তির ভিন্নতাই রয়েছে। তাই বলে কিছু সাদৃশ্য কি পাওয়া যায় না? আমার খালাতো বোন এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাডমিটেড, ওর জন্য সবাই দোয়া করবেন। তো এই ছিল ঘটনা এবং এই ঘটনাটি পড়ে শোনালাম, আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। অ্যান্ড খুবই রহস্যময়, খুবই রহস্যময়। আমরা যে ঘটনাটি প্রথম শুনলাম, দ্বিতীয় ঘটনাটিও কাছাকাছি এবং দুটি ঘটনাই বেশ রহস্যময়। রহস্যের আরও অনেক ঘটনা নিয়ে ফিরব কিছুক্ষণ পর একটা ছোট্ট বিরতি নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টেডিয়াম রেডিও ফুটি 88 FM অ্যান্ড ডিউ ফুটি
ভূত FM, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফুট FM এ। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ফুটির পেজে লিখছেন, হ্যালো আসল ভাই, আমি রেমেল মানিকগঞ্জ থেকে শুনছি, এবং তার ফ্রেন্ড সে আবার রাজশাহী থেকে শুনছেন, দুজন একসাথে কানেক্টেড ভূত FM এর মাধ্যমে। ওকে, আমাদের সাথে তিনি বলছেন যে এখন প্রচণ্ড ঠান্ডা এবং এই ঠান্ডার মধ্যে কম্বল নিয়ে ভূত FM শোনা একটা অন্যরকমের অনুভূতি। মাহফুজা আখতার বলছেন যে আমি ভূত FM এর পেজের কোনো পোস্ট দেখতে পাচ্ছি না। কেন? পোস্ট তো আছে এবং সেটা হচ্ছে 1 নভেম্বর থেকে। আমাদের মাসুম ভাইকে আমরা জানাই দিলাম, এটা অসুবিধা নাই, দেখবেন উনি ব্যাপারটা। এমডি মারুফ আহমেদ আমাদের এখানে যে 4 বছর ধরে আপনাকে শুনছি, এবং তিনি বলছেন যে পারিপার্শ্বিক অবস্থার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ভয়ের ঘটনা মিলে ভীতিকর একটা পরিবেশ। থ্যাংক ইউ, থ্যাংকস টু মাসুম ভাই, হি ইজ ডুইং গ্রেট। এবং অনেক মানে এই এই লাইভ অবস্থায় মানে লাইভ ঘটনার সাথে মিউজিক করা যে কত কঠিন, এটা এটা তো রেকর্ডেড না, সো মানে অনেক 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 কষ্টকর ব্যাপারটা। যাই হোক, এই কষ্টটা আপনি যখন আপনারা প্রশংসা করেন তখন সার্থক মনে হয়। অ্যান্ড দেখতে পাচ্ছি যে হাকিম আহমেদ আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও মোহাম্মদ মেহেদি বরিশাল থেকে তিনি শুনছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। অধরা জান্নাত, এছাড়াও আমাদের মেঘ বালিকা সিনথিয়া আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও কিংসু দাস বিমল আমাদের সঙ্গে আছেন, রাফিয়া হক অনি, এছাড়াও আমাদের সঙ্গে এম ডি লালন, সারোয়ার আলম, বিপ্লব এফ এফ এস ফেরদৌস, এম ডি মেহেদি, এম ডি রিয়াদ, আহমেদ আলী হাসান, শিরোনাম হিম, তৌসিফ আকাশ, ছায়া মানব সম্রাট, এন আই কৌশিক, আধার ওয়াকিল, আর জে সোহেল, মুবারক খান, প্রিন্স বয় মাসুদ, সজ্জাদ হুসাইন প্রিন্স, রানা আহমেদ, নাহিদা ইসলাম সোহেল, মিলন খান, ইমরান হুসাইন, সৈয়দ শাম্মি রাকেয়া, এম ডি মেহেদি, জে এম জুয়েল, পরিচিত হব, উনি এসছেন আমাদের আশেপাশে থেকেই। নামটা প্লিজ একটু বলবেন।
আমি হয়েছি রাজাবাজার ফার্ম গেট থেকে।
রাজাবাজার ফার্ম গেট থেকে মাসুদ হাসান, আমরা দেখি যে অনেকেই সাপোর্ট করেন যখন শোনেন। তাই জন্য মাসুদ হাসান হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট আমার মতোই। তো ঢাকা ইউনিভার্সিটি যারা শুনছেন, আপনাদের একজন আজকে আমাদের সঙ্গে আছেন, আমি তো আছি। তো
দুজন আছি
আমরা, রাইট, ঢাকা ইউনিভার্সিটির দুজন আছি। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ঘটনায় চলে যাবো সরাসরি।
থ্যাংক ইউ রাসেল ভাই। ঘটনার শুরু আগে বলি, আমার বেড়ে ওঠা হচ্ছে টাঙ্গাইল শহরে। টাঙ্গাইলে তো একটা মফস্বল শহরে বড় হওয়ার ফলে আমি শহরে এবং গ্রামীণ দুটো জীবনের টেস্টি পেয়েছি, এবং পরিবেশগত কারণে হলেও এই সুপার ন্যাচারাল বা হরর স্টোরিগুলোর সাথে আমি আগে থেকে পরিচিত। বাট ফর সাম রিজনস আমি খুব বেশি বিলিভার ছিলাম না কখন, টু বি অনেস্ট। এখন পর্যন্ত আমি যে কোনো এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে ফার্স্ট লজিক খুঁজে। সো আমার এই ঘটনাটার স্পেশালিটি হচ্ছে সোফার আমি এটা লজিক্যালি কোনো এক্সপ্লেনেশন দিতে পারিনি। সো লেটস সি, আমি আপনাদের সাথে শেয়ার করছি। হোপফুলি
এখনো পর্যন্ত কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন পাওয়া যায়নি। দ্যাটস ওয়াই ইউ আর শেয়ারিং, রাইট?
এক্স্যাক্টলি। সো ঘটনাটা হচ্ছে 2010 সালে এইচএসসি এক্সামের পর, যখন যে সময়টা আর কি রেজাল্টের আগে যে ক্যাপ্টেন স্টুডেন্টসরা হচ্ছে ভর্তি কোচিং করে, আমি আড্ডা দিয়ে বেড়াতাম। তো তখন যেটা হতো যে তার আগ পর্যন্ত আমাদের ফ্যামিলি ট্রেডিশন ছিল যে সন্ধ্যা পর্যন্ত ঘোরাফেরা করো, সন্ধ্যার পরে কেমবে ছোন। বাট এইচএসসি পরীক্ষার পর একটা রিবেলিয়াস মাইন্ডসেট হতো যে না, এত তাড়াতাড়ি বাসায় ফেরা যাবে না,
স্বাভাবিক ওই সময়টা এরকমই যায় সবার।
জি, এক্স্যাক্টলি। সো সন্ধ্যার পরে আড্ডা শেষে হয়তো ফিরে আসতাম এলাকায়, বাট বাসায় ঢুকতাম না, বাসার আশেপাশে এই এস গুলো দিয়ে আড্ডা দিতাম ঘোরাফেরা। আমি এবং আমার একটা ফ্রেন্ড ছিল, আমি তার নামটাই বলছি না। সো আমরা ঘোরাফেরা করতাম, কথা বলতাম, আড্ডা দিতাম, এবং 10টা 11টা 12টা এরকম টাইমে বাসায় ফিরে যেতাম। ঘটনার দিন রাতের বেলায় আনুমানিক 10:30 বাজে আমরা একটা রোড দিয়ে, আমার বাসার খুব কাছাকাছি, আমাদের দুজনের বাসার কাছাকাছি একটা রোড দিয়ে হাঁটছি এবং পার্সোনাল কিছু বিষয় গল্প করছি।
আচ্ছা,
এবং একটু বিবরণ দিয়ে রাখা ভালো যে আমরা যে রোডটাতে আছি একটা মাটির রাস্তা, একটা রিক্সা যেতে পারে এরকম ন্যারো একটা রোড, বেশ লম্বা। এবং আমার ডান পাশে হচ্ছে একটা ব্রিক ওয়াল, একটা ওয়াল সলিড, আর বাম পাশে হচ্ছে মাছ চাষের জন্য যে লম্বা পুকুরগুলো করা হয় এরকম একটা পুকুর, যেখানে হচ্ছে আর কি দু সাইডে ব্লক। আপনি যদি রোডের কোনো দিকে যেতে চান, ইডার হচ্ছে আপনার সোজা যেতে হবে, ডানে বা বামে যাওয়ার কোনো রাস্তা নেই। এবং আমরা যেদিকে যাচ্ছি রোডের এন্ডে সোজা একটা তিন রাস্তার মোড়। তো আমরা মোটামুটি রোডের মাঝামাঝি, যখন ওই টাইমটাতে আমরা পার্সোনাল কিছু কথা বলছিলাম, সাডেনলি আমরা দেখলাম যে সামনের দিকে এই তিন রাস্তার মোড় থেকে একটা লোক এই রোডটাতে ঢুকলেন, আমাদের রোডটা আমাদের দিকে আসছে। সো যেটা হলো যে হয়তো আমরা তাকে চিনিনি, বাট এলাকার কোনো পরিচিত কেউ হবে, এই জন্য আমরা চোখ রেখেছিলাম যে লাইক আমরা উনি পাস করে চলে যাওয়ার পরে আমাদের কথাটা আবার কন্টিনিউ করবো, নট লাইক আমরা কেউ কাউকে বলছি যে কিপ সাইলেন্স এরকম। তো আমরা আমরা জাস্ট ওনাকে দেখে চোখে ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছি, লোকটা আমাদের দিকে আসছে। এবং লোকটা আমাদের যখন কয়েক হাত আনুমানিক 6-7-8 ডিস্টেন্সে, মানে খুব কাছে একদম কাছে, যেটা হলো সাডেনলি হি ডিসঅ্যাপিয়ার্ড
একদম চোখের সামনে।
আচ্ছা, থিন এয়ার, বেশ চাঁদের আলো বা আলোকিত ছিল রাতটা, এবং দেখা যাচ্ছে স্পষ্ট আমরা দুজন প্রাপ্তবয়স্ক 100% সেম দুজন মানুষ, আমাদের চোখের সামনে একটা মানুষ ভ্যানিশ হয়ে গেল
তাৎক্ষণিক
ভাবে আমরা দুজন ফ্রেন্ড আমরা দাঁড়িয়ে যাই, আমরা জাস্ট লাইক মানে দাঁড়িয়ে রয়েছি যে কি হচ্ছে এটা। এবং আমরা তাৎক্ষণিক ভাবে ফার্স্ট টাইম যেটা বললাম ফোন ছিল টর্চ দিয়ে দেখলাম যে এই আশেপাশের লোকটা প্রাকৃতিক ডাকে সাড়া দিতে কোথাও বসে কিনা বা সাইড দিয়ে ঘুরে যাচ্ছে কিনা, যেটা হওয়া আনইউজুয়াল, কেউ রাস্তা থাকতে কেন সাইড দিয়ে যাবে।
বাট সাইডেও কেউ নেই। আমি শুরুতেই বলেছি লেফট সাইডে হচ্ছে একটা লম্বা পুকুর এবং রাইট সাইডে হচ্ছে ওয়াল, তো যাওয়ার কোনো রাস্তা নেই এবং আমাদের পেছনেও লোকটা নেই, বেশ লম্বা রাস্তা। সে এত দ্রুত এই 5-6 সেকেন্ডের মধ্যে তার পক্ষে পসিবল না চলে যাওয়া। সো আমরা আমি এবং আমার ফ্রেন্ড আমরা যেটা করলাম, আমরা একে অপরকে জিজ্ঞেস করলাম যে তুই কি দেখছিস, এবং আমরা দুজন এই বিবরণ ম্যাচ করলাম যে হোয়াট ইস অফ। আমরা দুজন এক্স্যাক্টলি সেম পার্সনটাকে দেখছি, এবং রাসেল ভাই আমরা তখন HSC পরীক্ষার প্রাপ্তবয়স্ক দুজন মানুষ, 100% সেম, কোনো হ্যালুসিনেশন, এমন না যে আমরা একটা হরর মুভি দেখে এসেছি বা কোনোভাবে হ্যালুসিনেশন হওয়ার কোনো চান্স নেই। বাট আমাদের চোখের সামনে খুব স্বাভাবিক একটা পরিবেশে, যে রাস্তাটাতে আমরা হাজার হাজার বার চলাচল করেছি, বড় হয়েছি প্র্যাকটিক্যালি, এরকম একটা ঘটনা। আমরা জাস্ট তখন একে ফ্রেন্ড আমার নাম্বারে কল দিল, বললো ফোন রিসিভ কর। ফোন রিসিভ করে আমরা হাঁটতে হাঁটতে যার যার বাসায় চলে গেলাম, বাসায় পৌঁছানোর পরে ফোন না করো। এবং টিল দিস ডে আমরা ওই রোড এখনো যাইনি কখনো সন্ধ্যার পরে, এবং এখন পর্যন্ত আমি এই জিনিসটার কোনো লজিক্যাল ব্যাখ্যা করতে পারি না যে হ্যালুসিনেশন হলে কোনো একটা ট্রিগার তো লাগবে, সামথিং, এনিথিং, রিজন, নাথিং। অ্যান্ড এই ঘটনাটার ফলে রাসেল ভাই কি বলে ট্রিগার সামথিং ইন মি, যে আপনি হয়তো কিছুটা জানেন যে আমি আমাদের লোকাল বা রুরাল স্টোরি গুলো নিয়ে কাজ করি, আরবান স্টোরি। তো এই কাজ করতে গেলে প্রচুর স্টোরি আমার কালেক্ট করা হয়, এবং এর ফলে এই ঘটনার পর থেকে আমার স্পেশাল একটা আগ্রহ তৈরি হয় এই প্যারানর্মাল বা
ঘটনা কালেক্ট করার
ঘটনাগুলোর ব্যাপারে। যখন আমি এরকম কোনো ঘটনা পাই, আমি খেয়াল করে শুনি, আমি ফার্স্টে লজিক্যালি এক্সপ্লেইন করার চেষ্টা করি। এবং এর মধ্যে কিছু ঘটনা হয় টু বি অনেস্ট, যে ফার্স্টে শুনলে হয়তো মনে হয় যে কিভাবে পসিবল, বাট সামহাও লজিক্যাল এক্সপ্লেনেশন আসে। বাট এই ঘটনা এবং এর মতো আরো বেশ কিছু ঘটনা যার আমি কোনো এক্সপ্লেনেশন বের করতে পারিনি, হয়তো ইন ফিউচার শেয়ার করবো, এটা ছিল আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স।
ওকে, আমরা উইল গেট ব্যাক টু ইউ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে অলরেডি অনেকেই লিখছেন, সেই লেখাগুলো পড়ে শোনাবো অবশ্যই। আপনারা যারা লিখছেন এবং ঘটনাটা কেমন লাগলো জানাচ্ছেন, তার আগে আরও একটা ঘটনায় চলে যাবো, যে ঘটনাটি একটা ইমেইল, সেই ইমেইলটা আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। থ্যাংক ইউ ভেরি মাচ মাসুক আমাদের সঙ্গে থাকার জন্য। ওকে, সো লিখছেন যেভাবে সেটা হচ্ছে সেভাবেই পড়ছি আমি। কেমন আছেন রাসেল ভাই? আপনি তো সবসময় ভালো থাকেন, কিন্তু একটা এটা সত্যি যে পৃথিবীতে সবাই সব দিন ভালো থাকতে পারে না, আপনাকে উদ্দেশ্য করে বলি না। ভালো থাকার চেষ্টা করলেও এমন কিছু ঘটনা ঘটে যা আমাদেরকে ভালো থাকতে দেয় না, বা ভালো থাকার জন্য যা দরকার তা নষ্ট করে দেয়। ঠিক তেমনি একটি ঘটনা আমার জীবন থেকে ভালো থাকার প্রিয় জিনিস আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ঘটনাটি ভয়ের কিনা জানি না, তবে আমার মনে হলো ঘটনাটি ফুটোফিনে শেয়ার করা যাবে। SSC এক্সামের কারণে স্টুডিওতে এসে ঘটনাটি বলতে পারলাম না। আমার নাম উৎসব, বাড়ি যশোর জেলার কেশবপুর থানা, গ্রাম কৃষ্ণনগর। ঘটনাটি 2 বছর আগে আমার এবং আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি 2 বছর আগের হলেও এর সূত্রপাত ঘটে প্রায় 18 বছর আগে। আমার বাবার বিয়ে হয় এখানে, আমাদের বাড়ির পাশের একটা মেয়ে বাবাকে খুব পছন্দ করত, বলতে গেলে এক প্রকারের ভালোবাসা, কিন্তু একই গ্রামে সম্পর্ক না বানানোর ইচ্ছায় এবং মেয়েটি অন্য বংশের হওয়ায় বাবাকে অন্যত্র আমার মায়ের সাথে বিয়ে দেওয়া হয়। দিনটা ছিল 17 এপ্রিল 2000, এবং তার ঠিক একদিন পর অর্থাৎ বৌভাতের 8 দিন 18 এপ্রিল রাতে সেই মেয়েটি আমাদের বাড়ির পাশে একটি গাব গাছে গলায় দড়ি দিয়ে মারা যায়। এরপর থেকে বাবার সাথে ছোটখাটো অনেক ঘটনা ঘটতে থাকে, যেমন রাতে কেউ ওই মেয়েটির কণ্ঠে বাবাকে ডাকত, কিংবা কিছুদিন পর অমানসিক কান্নার আওয়াজ, এবং সেই কান্নার আওয়াজ পাওয়া যেত, এবং কান্নার আওয়াজ মানেই কান্নার আওয়াজ মানেই ভয়ঙ্কর বিপদের কোন একটা আভাস। এভাবে দিন চলে যায়। আমি জন্মগ্রহণ করি 7 বছর আগে, 7 বছর পর আমার ভাই। এভাবে চলতে চলতে 2015 সালের জানুয়ারি মাসে যেন ওই কান্নার আওয়াজ আরো প্রকট হয়ে ওঠে, কিন্তু ওই বিষয়ে অভ্যস্ত হওয়ায় তেমন একটা পাত্তা দেয় না। সে সময় হুতুম প্যাঁচার অনেক আওয়াজ করত। ঠিক তার কয়েকদিন পর এক ভিখারি ভিক্ষা নিয়ে আসে, ভিক্ষা করতে আসে। তার চেহারা একটু অদ্ভুত ছিল, পরনে ছিল কিছু ছেঁড়া গেঞ্জি এবং লুঙ্গি। তার এই অবস্থা দেখে আমার খুব মায়া হয়, তাকে আমরা কিছু টাকা এবং কয়েক কেজি চাল দিয়ে বিদায় করি। বিনিময়ে সে আমাদের বলে, তোদের সামনে মারাত্মক বিপদ। এই কথা শুনে ভয় পাওয়ার বদলে আমাদের প্রচন্ড রাগ হয়, কারণ যাকে সাহায্য করলাম সে ওরকম কথা কেন বলবে। সেই সময় আমি অষ্টম শ্রেণীর ছাত্র, জেএসসি এক্সামের কারণে অধিকাংশ সময় পড়াশোনা করতাম, আর আমাদের স্কুলের কেন্দ্র ছিল বলে ফেব্রুয়ারির এক তারিখ থেকে এসএসসি এক্সামের কারণে আমাদের স্কুল বন্ধ থাকে। ঠিক তেমনি একদিনে একইভাবে আরেকজন ভিখারি আমাদের বাসায় আসে। তার পরনে আগের ভিখারির মতো পোশাক ছিল, কিন্তু এবার আমি তাকে সামান্য কিছু চাল দিয়ে বিদায় করি। যাওয়ার সময় সে শুধু বলে একটা কথাই, কাজটা ঠিক করলি না। এভাবে কিছুদিন যাওয়ার পর প্রথমেই ক্ষতির সম্মুখীন হই আমি। দিনটা ছিল 23 ফেব্রুয়ারি সোমবার। সেদিন সেই সময় ক্রিকেট বিশ্বকাপ হচ্ছিল, আর সেদিন ইংল্যান্ড আর স্কটল্যান্ডের মধ্যে খেলা ছিল, যেটা শুধু শুরু হওয়ার কথা ছিল 4টায়। আমি প্রচন্ড ক্রিকেট পছন্দ করতাম, আর সেই খেলা দেখার জন্য মাকে বলে রাখি যেন আমাকে ভোরবেলা খেলা দেখার জন্য ডেকে দেয়। এরপর থেকে শুরু হয় আসল ঘটনা। ভোরবেলায় আমার মায়ের কণ্ঠে ডাক পেয়ে যায়, জেগে যাই, এবং সেই কণ্ঠ আমাকে শুধু বলে, তুই কাল বলেছিস যে খেলা দেখবি, এর জন্য তোকে ডাকলাম। আমি তখনও শুয়েছিলাম, আমার কিছু বলার আগেই ওই কণ্ঠ আমাকে বলে যে আজ আমাদের গ্রামের 3 মাথার মোড়ে বড় পর্দায় খেলা দেখাবে, তুই সেখানে যা। আমি ভাবলাম সেদিন কোনো ফেমাস দলের খেলা হচ্ছে না যার জন্য বড় পর্দে দেখাবে, তবুও পৃথিবীতে সবার আপন হচ্ছে মা, আর সেই মা যখন বলছে তখন আমি আর কিছু না ভেবে ওই অবস্থায় ফ্রেশ হয়ে খেলা দেখতে চলে যাই। বলে রাখি, আমাদের বাড়ি থেকে 3 মাথার মোড়ে যেতে অনেকগুলো বাস ছাড় রয়েছে। যে মেয়েটি গাবগাছে গলায় দড়ি দিয়ে মারা যায় সেই গাবগাছটিও ওইদিকে। কিন্তু আমি বড় পর্দায় খেলা দেখার জন্য এতটাই মগ্ন ছিলাম যে আমি সে সব কিছুই খেয়াল করিনি। আমি যখন গাবগাছ থেকে একটু দূরে, কে একজন আমাকে শুধু বলল, যাস না, সামনে বিপদ। আমি পিছনে ফিরে কাউকে দেখতে না পেয়ে ভাবলাম হয়তো আমার মনের ভুল। এভাবে গাবগাছটা পেরিয়ে একটু দূরে যেতেই দেখি কি একটা নুয়ে পড়েছে। হাতে টর্চ লাইট মেরে দেখি একটা বাঁশ রাস্তার ওপর নুয়ে আছে। কিন্তু খেলা দেখার আগ্রহে এতটাই মত্ত ছিলাম যে ওই বাঁশের ওপর দিয়ে ডিঙিয়েই আমি চলে গেলাম। আর যখনই আমি বাসার ওপর দিয়ে যাচ্ছিলাম, আমার বডি মুভমেন্টটাও বলে রাখি, আমার পা বাসটার দুপাশে ছিল, আর হাত দিয়ে বাসটা ধরেছিলাম যেন ঘোড়ার পিঠে থাকলে মানুষ যে অবস্থান হয়, আমার অবস্থান ছিল সেরকম। আর ঠিক তখনই আমাকে বাসটা উপরে উঠিয়ে নিয়ে যায়, এবং সেই সময় আমি ভিখারিদের কথা মনে পড়ে যায় আমার, এবং ওই অবস্থায় আমি সেন্সলেস হয়ে যাই। যখন জ্ঞান ফেরে দেখি সকালবেলায় আমি বাসতলায় পড়ে আছি, এবং কর্পোরেটের পাই আমার শরীরে প্রচণ্ড ব্যথা। আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসি, ওই অবস্থায় সাইকেল নিয়ে কাউকে কিছু না জানিয়ে প্রাইভেট পড়তে চলে যাই। কিন্তু এই অবস্থায় আমার পক্ষে সাইকেল চালানো অসম্ভব হয়ে পড়ে, এবং আমার পিঠের বাম দিকে প্রচণ্ড ব্যথা অনুভব করি। পেছনে হাত দিয়ে দেখি আমার পিঠ ভেজা, বুঝতে বাকি রইল না আমি হয়তো কোনো কাঁচা বাঁশের গোড়ায় পড়ে গিয়েছি। সেই অবস্থায় প্রাইভেটে না গিয়ে আমি চলে যাই বাজারের ডাক্তার দেখাতে। আমাদের বাজারের মধ্যে যাই, ঠিক তখনই মোটরসাইকেলের সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়। এরপর 11 দিন কোমায় ছিলাম আমি। জ্ঞান ফিরলে দেখি আমি হাসপাতালে, আমার দাঁত অনেকগুলো ভেঙে গেছে, ঠোঁট ছিঁড়ে গেছে, কথা বলতে পারছিলাম না। কিন্তু দেখলাম আমার গলার নিচ থেকে বাঁশ ঝাড় থেকে পড়ে গিয়ে যে সমস্ত জায়গায় ব্যথা ছিল সেসব সেরে গেছে। যখন সুস্থ হই তখন সবাইকে সব কিছু খুলে বলি। মা বলল সেদিন মা আমাকে কোনো সময় ডাকেনি, বরং মার ওই দিন আরো অনেক দেরিতে ঘুম ভাঙে। আর সেদিন কোনো বড় পর্দায় খেলা দেখানোর কথা ছিল না, তখন আমাকে এক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি ঝাড়ফুঁক করেন আর সে শুধু আমাকে বলেন, সাবধানে থাকিস। এরপর আসে আমার ভাইয়ের পালা। আমার ভাই একদিন স্কুল থেকে বাড়ি ফিরছিল, তখন দুপুরবেলা, আরও একটু দুষ্টুই ছিল। যখন বাড়ি আসছিল তখন সে দেখল একটা পাগলি বসে রয়েছে, মাথার চুলগুলো ছিল এলোমেলো, যার কারণে ওর মুখটা দেখা যাচ্ছিল না। তখন সে ওই পাগলিটাকে বিভিন্নভাবে খেপাতে থাকে, এক পর্যায়ে ওর দিকে ঢিল মারে এবং পাগলিটি মুখ তোলে। আর তখনই ভাই যা দেখল তা ভাষ্যমতে দেখতে খুবই বিক্ষুটে ওর মুখ, এবং মুখ দিয়ে কিছু একটা পড়ছিল রক্তের মতন, এবং ওখান থেকে সে দৌড়ে চলে আসে। সামনে তো একটা কালো কুকুর পার পড়ে, এবং সাইজে সাধারণ কুকুরের চাইতে অনেক বড়, সেগুলো জিরো তাকে আক্রমণ করে এবং ওর বাম হাতটা পুরো জখম হয়ে যায়। কিন্তু ভাগ্য ভালো ছিল, ওর চিৎকারে আমরা সবাই সেখানে যাই এবং ওরা এবং ওকে কুকুরের হাত থেকে বাঁচাই। আর একটা ব্যাপার হলো, আমরা যেখানে সেখানে যেতে এই কুকুরগুলো পিছিয়ে পালিয়ে যায়। ভাই চেঁচিয়ে বলতে থাকে, ওখানে একটা পাগলি বসে আছে, ওই পাগলি গায়ে আমার পিছনে কুকুরকে লাগিয়ে দিয়েছে। এই কথা বলার পরপরই ও অজ্ঞান হয়ে যায়। আমরা কয়েকজন পাগলিটাকে খুঁজতে যাই, কিন্তু কোথাও পাই না। আজও আমার ভাইয়ের হাতটা পুরোপুরি ভালোভাবে সারেনি। সর্বশেষ ছিলেন আমার বাবা। আমার বাবা সাতক্ষীরাতে একটি এনজিওতে নির্বাহী অফিসার। 2013 দিকে বাবা শখ করে ম্যাজিক দেখানো শেখেন, ক্রমেই আস্তে আস্তে দক্ষ হয়ে ওঠেন। এক সময় হাত সাফাই ছাড়াও অনেক কিছুই শিখে যান। তেমনিভাবে 2015 সালে দুর্গাপূজার সপ্তমীর দিন 20 অক্টোবর মঙ্গলবার তিনি কোনো এক গ্রামে খেলা দেখাতে যান। কিন্তু সেদিন আর বাবার নিজের দেহ বন্ধ রাখার কথা মনে ছিল না, যার ফলে কেউ তাকে বান মারে এবং ওই অবস্থায় তিনি স্টেজের ওপরে মারা যান। আমার বাবার নিজের দেহ বন্ধ রাখার কথা মনে ছিল না। কাছের মামা সেদিন সব ভিডিও করেছিলেন এবং ওই খেলার ভিডিও তিনি করেছিলেন, কিন্তু কেউই বুঝতে পারেনি যে বাবাকে বাবা মারা গেছেন। বাবা যখন পড়ে যান তখন সবাই মনে করেছিল এটা হয়তো কোনো নতুন ম্যাজিকের অংশ। এরপর বাবার সদগতি করা হয়, কিন্তু আমার ঠাকুরমা পাগলের মতো হয়ে যায়। সে অনেক কবিরাজ, হুজুর, গুণিন সবার কাছে যান, কিন্তু কেউ আশানুরূপ কোনো উত্তর দিতে পারেননি। এক পর্যায়ে ঠাম্মায় গুণিনীর কাছে যান, তখন সে বলে যে যেটা বলে সেটা আমরা কোনোদিন কল্পনাও করিনি। তার কথা অনুযায়ী দ্বিতীয় ভিখারী যে এসেছিল মূলত ছিল একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান। তাকে আমাদেরই কাছের কোনো একজন লোক এনেছিল। যখন সে চলে যায় তখন তার চুল, শ্মশানের পোড়া কাঠ, সিঁদুর, হাড়, বিভিন্ন গাছের শেকড় সহ আরো অনেক কিছু দিয়ে একটা তাবিজ বানায়, যেটি আমাদের কাছেই লোকটা আমাদের বাড়ির সিঁড়ির সামনে কোনো এক রাতে পুঁতে রাখে। আর ওই তাবিজটা এমনভাবে বানানো ছিল যে ওই সেই 18 বছর আগে যে মারা গেছায় তার সাথে সম্পর্কিত ছিল। কেননা প্রতিনিয়ত আমাদের ঘর থেকে বাইরে এবং বাইরে থেকে যাওয়া ঘরে যাওয়ার সময় ওই তাবিজটার ওপরে যে মাটি আছে সেখানে পা পড়ত, তাতে সেই আত্মাটা খেপে যেত এবং প্রতিশোধ স্পৃহা বেড়ে যেত। কিন্তু মহিলাদের কোনো কিছু হতো না, কারণ আমাদের সেই কাছের লোক মূলত আমাদের বাড়ির পুরুষদের মেরে ফেলতে চেয়েছিল। পরে ওই তাবিজটা খুঁজে পাওয়া যায় এবং গাবগাছটা কেটে ফেলা হয় এবং সর্বশেষ ওই মেয়েটার নামে ভারতে গিয়ে পিণ্ডদান করা হয় এবং বাড়ি বন্ধ করা হয়। সেই মেয়েটার আত্মা প্রতিশোধ নেয়ার জন্য বাড়ির চারপাশে ঘুরত এবং দুই ব্যক্তির মাধ্যমে প্রতিশোধ নিতে পেরেছিল সে। কিন্তু আজও জানতে পারলাম না সেই আমাদের কাছের লোকটাকে আর সেই ম্যাজিশিয়ান আর সেই মেয়েটি মুক্তি পেয়েছে কিনা। এখনো আমাদের বাড়ির চারপাশে সে ঘোরে কিনা, কিন্তু তারা আমার যে ক্ষতি করেছে তা অপূরণীয়। কারণ বাবাই ছিলেন আমার সব থেকে কাছের বন্ধু, আর আমার কাছে যে লোকটি এসব করেছে তার সম্পর্কে ওই গুণিন আরেকটি কথা বলেছিলেন, যে শুধু সম্পদের লোভের ওপর এবং কোনো পুত্র সন্তান না থাকায় বংশের কোনো প্রদীপ থাকবে না, এই সমস্ত কারণেই পুরুষদের ওপর এই আক্রমণ। ঘটনাটি ভয়ের কিনা জানি না, তবে কোনোদিনও ভুলতে পারবো না এবং এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমি চাই যে আমাদের যারা মেসেজ করছেন তাদেরটা পড়ে ফেলি। আমাদের ভিডিও আপলোড করেছি যেখানে আমাদের আজকের অতিথি আছেন, আপনারা চাইলে দেখে নিতে পারেন। শাহরিয়ার ইসলাম আমাদের লিখেছেন, স্বপ্নের ঘটনাটা দারুণ ছিল রাসেল ভাই, আমার মনে হয় যে এটা মিউজিকের কারণে আরও বেশি সুন্দর হয়ে উঠেছে এবং প্রতিটি ঘটনাই তাই হয়। শাকিল হাসান আমাদের লিখেছেন, হ্যালো রাসেল ভাই, আমরা তিন বন্ধু মিলে শুনছি, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ইমরান, রনি, চারজন তারা এসএম হল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুনছেন, এমডি আমিনুল ইসলাম আমাদের সাথে আছেন 2011 থেকে, আমার সাথে রানা খান আছেন, মুবিন রহমান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তন্ময় এবং তিনি নরসিংদী থেকে শুনছেন, আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি আনান রয়েছেন, তিনি ললিতাবাড়ি থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন আহমেদ মারুফ, এছাড়াও রবিউল আলম আমাদের সাথে আছেন, আমাদের রবিউল ইসলাম আমাদের সাথে আছেন, দীপ্ত সাহা আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন চক্রবর্তী দীপ, এছাড়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এস এম নয়ন আহমেদ, তিনি অ্যাপ দিয়ে শুনছেন, আর লাইট অফ করে শুনছেন স্মিতা রাজ, আজকে 7 বছর ধরে শুনছেন আল আমিন, অ্যাপটা তিনি শুনছেন এবং একটু তার ডিস্টার্ব হচ্ছে সেটা দেখেছেন আবিদনে। ইরফান আদনান আমাদের লিখেছেন যে ভাল লাগছে ঠান্ডার দিনে শুনতে, টিয়া তৌসিক রাজশাহী থেকে শুনছেন এবং অ্যাপের ছবি আপলোড করছেন, তার মানে অ্যাপ দিয়ে শুনছেন তিনি। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, একদিনও মিস করেন না প্রোগ্রাম এম বি সাবিরুল ইসলাম। আমি একটু বলে দিই, যারা অ্যাপ দিয়ে শুনছেন তাদেরকে বলে দিই যে আপনারা যারা অ্যাপ দিয়ে শুনছেন বা যারা এখন অ্যাপ এখন ডাউনলোড করেন, তাদের জন্য বলে দিই যে আপনি যদি আইওএস ইউজার হন, অর্থাৎ আপনি যদি আইফোন ইউজ করেন, তাহলে আপনার যেটা করতে হবে সেটা আপনি অ্যান্ড্রয়েড ইউজার হলেও সেই সেম কাজটাই করতে হবে। আপনি চলে যাবেন আইওএসের অ্যাপ স্টোরে এবং আপনি অথবা আপনি যদি আইওএস হন তাহলে চলে যাবেন আপনি হচ্ছে গুগল প্লে স্টোরে এবং আইওএসে হচ্ছে অ্যান্ড্রয়েডের অ্যাপ গুগল প্লে স্টোরে, এবং সেখানে গিয়ে জাস্ট টাইপ করতে হবে রেডিও ফুর্তি, RADIO FORTI। রেডিও ফুর্তি টাইপ করার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন যে আপনাকে একটা অ্যাপ দেখাচ্ছে যে অ্যাপটা আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন, এবং আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, আমি জানি না যে পৃথিবীর মানে শুধুমাত্র স্থলেই না জলেও শোনা যায়, আকাশেও বেশ কিছু পর্যন্ত শুনতে পাওয়ার কথা এটা, মানে তো পৃথিবীর যেই প্রান্তে থাকেন না কেন এই অ্যাপ দিয়ে আপনি কানেক্টেড থাকতে পারবেন উপকরণের সাথে, রেডিও ফুর্তির সাথে। সো অ্যাপ ডাউনলোড করে ফেলুন এবং ডাউনলোড যা যারা করবেন আমাকে জানান, আমি তাদের নাম করে ফেলবো ইনশাল্লাহ। খাইর ইসলাম আমাদের লিখেছেন যে খুব ভয় লাগছে, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন, আবিদ অনেক আমাদের সাথে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি সৌদ সাদ আছেন আমাদের সঙ্গে, ইমরান হাসান রাইজু আমাদের সঙ্গে আছেন, সিয়াম সরকার সামি আছেন আমাদের সঙ্গে, আরও অনেকেই আছেন, তাদের কথা বলবো এবং তাদের ঘটনা নিয়ে ফিরে আসবো। আমাদের যারা উপস্থিত আছেন একটু একটা ছোট্ট বিরতির পরে, সেই বিরতিটা নিয়ে নিচ্ছি এখন, ফিরে আসছি সেই পরে। টিল দেন স্টে টিউনড রেডিও ফুর্তি, রেডিও অ্যান্ড জিও ফুর্তি,
এক্সক্লুসিভলি অন FusionBD.com।
ভূত FM, the night comes alive with Gramophone.
Hello Russell bhai, assalamu alaikum, and hello to hello and salam to all listener of Bhoot FM. Stipu again from London UK. Ami ekhon apnader kache besh koyekta ghotona bolte chai, ekta ekta kore bolbo. Jai hok, ami amar ghotonay chole jai. Prothom ghotona ta ghoteche amar ek porichitor kach theke. তিনি পেশায় একজন ক্যাব ড্রাইভার এবং তিনি ক্যাব ড্রাইভ করছে ফ্রম লাস্ট 30 ইয়ার্স প্লাস, সো হি ইজ রিয়েলি ওল্ড ক্যাব ড্রাইভার। ঘটনা ঠিক এইভাবে ঘটে, তার অফিসে একটা লোক আসে, ক্যাব অফিসের একটা লোক আসে এবং তাকে তাদেরকে রিকোয়েস্ট করে তাকে সামওয়্যার লন্ডন থেকে 70-80 মাইল যাওয়াতে তাকে পৌঁছে দিতে। Well, as usual, he is a customer, so definitely it's their duty to take him and drop him off wherever he wants to go. So, lokta ke je cab je jar korte je cab driver kotha bollam uni take niye rona day ebong nearly 1.5 ghontar moto rasta so tar sathe tuki take kotha bolte bolte chole jay ta she jehetu london theke besh dure ebong back in 90s so aro beshi kom lokjon chilo plus aro beshi gach pala ছিল এবং যে জায়গায় সে গিয়েছিল দিস ইজ এ প্রপার কান্ট্রি সাইড, সো অনেক গাছপালা এবং বাসাবাড়ি খুবই কম। সো সে যেখানে ডেস্টিনেশন ছিল, ডেস্টিনেশন থেকে সে দেখতে পেল প্রায় 6-7টা বাসাবাড়ি আছে দূর থেকে দেখা যাচ্ছে, বাট লোকটা কারণ যে কাস্টমার সে ড্রাইভারকে রিকোয়েস্ট করলো তাকে বাসাগুলোর সামনে যাওয়ার প্রায় 5-7 মিনিট আগে, ওয়াকিং ডিস্টেন্স আগে তাকে নামিয়ে দিতে। So driver she he just did whatever he requested for. যাই হোক, সে তাকে নামিয়ে দিল এবং সে তখন কাস্টমারকে নামিয়ে ব্যাক করা শুরু করলো। এর মধ্যে বলে রাখি, অন দ্য ওয়েতে নাথিং হাউ ডু আই সে ইট, নাথিং রিয়েলি আনরিয়েলিস্টিক থিং হ্যাপেন্ড অন দ্য ওয়ে টু দ্য ডেস্টিনেশন। সো কোনো কিছুই হয় না যেটা তার ভয় লাগছে বা অস্বাভাবিক কিছু হয় নাই। যাই হোক, সে যখন ব্যাক টু লন্ডন টু হিজ অফিস, মাত্র 2-3 মাইল যাওয়ার পরপরে সে রিয়েলাইজ করলো যে তার পিছনের সিটে যেখানে কাস্টমার বসেছিল সে তার কোটটা ফেলে গিয়েছে। সো সে তখন চিন্তা করলো যে যেহেতু সে জানে না যে এক্স্যাক্টলি কোন বাসাটায় সে ঢুকেছে এবং সে বদারও করে নাই বিকজ ইট ওয়াজ অলরেডি লেট অ্যাট নাইট লাইক ওয়ান টু এই সময়, সো সে আর বদার করে নাই ব্যাক করতে। সে চিন্তা করেছে ওকে ফেয়ার এনাফ, সে অফিসে ফিরে যাবে এবং অফিসে যেয়ে কর্তা কর্তা জমা দিয়ে দিবে। ভালো কথা, সে খুব স্বাভাবিকভাবে উইদাউট এনি ডিস্টার্বেন্স সে অফিসে পৌঁছে যায় এবং অফিসকে জানায় যে সে এই কোর্টটা পেয়েছে এবং কোর্টের পকেটে তারা চেক করে দেখে কিছু ফটো আইডি এবং কিছু পার্সোনাল কার্ড, কার্ড না ঠিক বলতে ব্যাংক কার্ড না, সাম আদার কার্ড অ্যান্ড অ্যান্ড কিছু পাউন্ডের পাউন্ড ছিল। সো দ্যাটস অল দে হি হ্যাড ইন হিজ ওয়ালেট। যাই হোক, তারা যে জিনিসটা করে, নর্মালি ক্যাব অফিসগুলো যদি কিছু পেয়েও থাকে ইফ ইজ নট রিয়েলি ভ্যালুয়েবল লাইক পাসপোর্ট অর সামথিং এলস, তারা বদার করে না পুলিশকে, পুলিশ স্টেশনে এইগুলো রিপোর্ট করতে। বাট ফর সাম রিজন আই ডোন্ট নো ওয়াই হি অ্যাজ অ্যাকর্ডিং টু হিম দে হ্যাভ রিপোর্টেড টু দ্য পুলিশ অ্যান্ড দে তারা বলছে যে আচ্ছা ঠিক আছে পুলিশ স্টেশনে আমরা দিয়ে দিলাম। বিকজ তারা এক সপ্তাহের মতো ওয়েট করেছিল ইফ কাস্টমার কল অ্যান্ড কাম অ্যান্ড গেট দিস get his stuff, but he never called within a week. So tara decide korche police station eta report kore joma dite. Bhalo kotha je jar je bhabe tara chinta koreche oi bhabe police station e tara diye esheche ebong they totally a kind of forgot what happened. So tara tader moto daily job ba daily kaaj kore jacche. Within a week or after a week tara police station theke ekta call pay এবং পুলিশ তাদেরকে জানায় যে তোমরা যে আইডি কার্ড বা যে লস্ট প্রপার্টি তোমরা আমাদের কাছে রিপোর্ট করছো এটা কে পেয়েছিল এবং কোত্থেকে পেয়েছিল সেইটা, এবং তাকে যেন একবার পুলিশ স্টেশনে যেতে আসতে পারে, সে যেন একবার পুলিশ স্টেশনে যায়। এবং তখন ক্যাব অফিস থেকে তারা একটু বিরক্তই হয় বিকজ অফ ইটস কোয়াইট আননেসেসারি হ্যাসল দে হ্যাভ টু গো থ্রু উইথ নাও। সো তারপরে তারা চিন্তা করে বিকজ ইটস পুলিশ রিপোর্ট, so they have no other choice. So তারা ওই ড্রাইভারকে জানায় যে তুমি যে জিনিসটা পেয়েছো পুলিশ তোমাকে বলেছে সে তুমি যেন পুলিশ স্টেশনে যায় তাদের সাথে দেখা করো। ভালো কথা, সে উইদিন হিজ টাইম সে যায় এখানে, যে যখন বলে যে হ্যাঁ আমি জিনিসটা পেয়েছি এক প্যাসেঞ্জার আমার আমি তাকে ড্রপ করেছি, যখন হলো তার ডেস্টিনেশনে পৌঁছে দিই ফেরার পথে সে এটা ফেলে গিয়েছিল। ভালো কথা, পুলিশ তাকে তখন তার ফটো আইডি দেখায় এবং দেখিয়ে জিজ্ঞেস করে ইজ দ্যাট দ্য গাই, এইটাই কি সেই লোক যাকে তুমি পৌঁছে দিয়েছিলে? তখন সে বললো হ্যাঁ এইটাই তো সেই লোক যাকে আমি পৌঁছে দিয়েছি। তখন পুলিশ আবার তাকে রিকনফার্ম করার জন্য জিজ্ঞেস করে আর ইউ শিওর যে এইটাই সেই লোক ছিল? তখন দ্য ড্রাইভার সে আবারই বলে যে হ্যাঁ আমি তাকে কেন চিনবো না, বিকজ হি ওয়াজ ইন মাই অফিস অ্যান্ড আমি তাকে অফিস থেকে নিয়েছি, এক দেড় ঘন্টার রাস্তা তার সাথে আমি গল্প করতে করতে গেছি, দ্যাট ওয়াজ লাইক ইউ নো নর্মাল টক, হাউ আর ইউ টাইপ টক, সো অ্যান্ড আমি তাকে অনেকবার পিছনের মিরর দিয়ে তাকে আমি দেখেছি, সো ইয়ে আই ক্যান ইজিলি রিমেম্বার হিজ ফেস অ্যান্ড দিস ইজ দ্য এক্স্যাক্টলি সেম গাই যার যে যাকে আমি ড্রপ করেছি। বাট এবং সে তখন কিউরিয়াসলি জিজ্ঞেস করলো ওয়াই তোমরা কেন আমাকে এইভাবে জিজ্ঞেস করছো, ইজ দ্যাট দ্য গাই, ইজ দ্যাট এনিথিং রং? তখন পুলিশ বললো যে হ্যাঁ ইটস নট এনিথিং রং, ইজ দ্যাট আ বিগ রং হিয়ার। তখন সে বললো যে কি হয়েছে? তখন পুলিশ তাকে জানালো যে এই লোক কিভাবে এটা সম্ভব যে সে তোমার গাড়িতে করে ওই দিন কারা ও তার বাসার কাছে গিয়েছে, বিকজ এই লোকটা অ্যারাউন্ড 1940 to 1950 সামটাইমস আই ক্যান রিমেম্বার দ্য এক্সাক্ট ইয়ার, বা 30-40 বছর আগে সেই লোকটা মারা গিয়েছে এবং তার অ্যাকর্ডিং টু হিজ রেকর্ড অ্যান্ড এভরিথিং শোজ হি ইউজ টু লিভ দ্যার, সে ওই জায়গাতেই থাকতো যে জায়গার বর্ণনা তাকে দিয়ে দেওয়া হয়েছিল পুলিশ স্টেশনে, এবং এটা তার তার আইডিয়া এভরিথিং which has told that she already mara gaye thi 30-40 bochor age, so it is not really possibly can be possible. So but তখন তো ড্রাইভার একটু শক হয়ে যায় যে আসলে এটা কি হলো, এবং সে তারপরে বেশ কিছুদিন ক্যাবিং বন্ধ রেখেছিল। বাট অনেস্টলি হি নিউ দ্যাট দ্যার ইজ সো মেনি থিংস হ্যাপেন্ড, আপনি যদি রাত্রেবেলায় ড্রাইভ করেন স্পেশালি ক্যাবিং করেন, দ্যাট ওয়াট দ্য বিলিভ, আই ডোন্ট নো দ্য রিয়েলিটি, বাট তার কোনো কিছু কোনো ক্ষতি হয় নাই আনফর্চুনেটলি, বাট এটা ছিল তার এক্সপিরিয়েন্স। হোপফুলি আপনাদের ভালো লাগবে এবং ভূতের সঙ্গে প্রচার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ রাসেল ভাই অ্যান্ড ভূতের ফ্যান জিন্দাবাদ। Allah Hafiz, bye.
Boot FM, the night comes alive with Grameenphone.
নাইট কামস দ্য লাইফ উইথ গ্রামিং ফোন শুনছেন সবসময় রেডিও ফিফটি এইট এফ এম। আমি রাফেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই, এবং আজকের অতিথি আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। অনেকগুলো অডিও ক্লিপ আমাদের জমেছে, একইভাবে অনেকগুলো স্টোরিও জমেছে। আমরা কি একটা স্টোরিতে যাবো নাকি আমরা একটা ঘটনা যাই না নাকি স্টোরিতে যাবো? আচ্ছা ঠিক আছে, আমি তারপরে স্টোরিতে যাই। আশা করছি আপনাদের এই স্টোরিটাও ভালো লাগবে। দেখা যাক, অনেকগুলো স্টোরি জমে গেছে আসলে, ইমেইলে যাচ্ছে। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। অবশ্য সবসময় আপনি যেন ভালোর তলেই থাকেন সেই দোয়াই করি। প্রথমে আমার পরিচয়টা দিয়ে দিই, আমি নিশাত নাহিয়ান, আমি চিটাগং জিআই সার্কেল জিইসি সার্কেল খুলশি আবাসিক এলাকায় থাকি। আমি আজ যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করবো সেটি আমার সাথে আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা। আমি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে পারছি না, বলে রাখা ভালো যে না ভালো লাগলে শেয়ার করবেন। ঘটনাটি ভৌতিক কিংবা প্যারানর্মাল কিনা সেটা আমার জানা নেই, তবে ঘটনাটি সত্যি অদ্ভুত ছিল যা আমি কখনো ভুলতে পারবো না, এবং এর সঠিক কোনো ব্যাখ্যাও আমার কাছে নেই। আর যদি আপনার কাছে থাকে এর সঠিক ব্যাখ্যা তাহলে আমাকে অবশ্যই জানাবেন। এমন ঘটনা আগেও ভূতের সঙ্গে শুনেছি, যেমনটি একজন স্বপ্ন দেখল সে মরুভূমিতে হাঁটছে এবং তার ঘুম ভাঙল দেখতে পায় বিছানায় মরুভূমির বালি। আমার ঘটনাটাও সেরকম, কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাব। ঘটনাটি 6-7 বছর আগের ঘটনা। যখন ঘটে তখন আমার বয়স 14-15 বছর হবে। ঘটনাস্থল আমাদের গ্রামের বাড়ি ফটিকছড়িতে। আমি গ্রামের নাম উল্লেখ করছি না। গ্রামে যাওয়ার পর আমার কাজিনরা অনেক মজা করতাম, তো রাতের বেলা আমরা সবাই ঘুমালাম একসঙ্গে। আমার 6-7 জন কাজিন থাকায় খাটে সবার জন্য জায়গা সংকুলন হতো না, তাই আমরা সবাই একসাথে নিচে ঘুমাতাম। একদিন মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। রাত তখন আনুমানিক 1টার কাছাকাছি হবে। আমি ছিলাম দরজা বরাবর। আপনি খেয়াল করে দেখবেন দরজার মাঝখানে জয়েন্টে একটা ফাঁক থাকে। আমি দেখলাম সেই ফাঁকা অংশ দিয়ে একটা আলো আমাদের দিকে এগিয়ে আসছে, যা কুপির আলোর মতো। তখন গ্রামে কুপির প্রচলন ছিল, চেরাগো বলা হতো। আমি চিন্তা করি এত রাতে বাইরে কুপি জ্বলছে কেন। আমি ঘটনাটা তেমন আমলে নিলাম না, তবে আমি ওই আলোর দিকে তাকিয়েছিলাম। একসময় আমি আবার ঘুমিয়ে যাই। এবার সেই কুপিটা স্বপ্ন দেখতে পেলাম, তবে এবার আলোটা বাইরে না, ঘরের ভেতরে। আর কুপির পাশে বসে আছে একটা মহিলা। মহিলাকে আমাকে হাতের ইশারায় ডাকলো, আমি তার পাশে গিয়ে বসলাম। তারপর মহিলাটি আমাকে একটা প্লাস্টিকের বাঁশি দিল, আমি বাঁশিটি কুপির আগুনে পোড়াতে লাগলাম, এবং মহিলাটি আমার পাশে থেকে বাঁশিটি নিয়ে বলল, দাঁড়াও তোমার হাতে ছবি এঁকে দেই। সে পোড়া বাঁশিটি দিয়ে আমার হাতে লাগিয়ে দিল, আমি বাঁশিটি হাত থেকে কেড়ে নিলাম। এরপর আর কিছু দেখলাম না। রহস্যের বিষয় হলো, আমি যখন ঘুম থেকে উঠি তখন আমার ডান হাতে পোড়া বাঁশি অর্ধেকটা ছিল। কিন্তু আমি যখন আম্মুর কাছে গেলাম, আম্মু বলল, কিরে তোর হাতে এই গাছের আঠা লাগলো কোত্থেকে। বাদি গাছ এক ধরনের গাছ যা কবরের চার কোণায় দেয়া হয়, গ্রামে যাকে বাদি গাছ বলে। অবশ্য প্রকৃত নাম কি আমার জানা নেই। ওই গাছের ডাল কাটলে এক ধরনের আঠা বের হয়। সকাল সকাল ঘুম থেকে উঠে গাছতলায় গিয়ে এগুলো লাগিয়ে এসেছিস নাকি? আমি বললাম, কই, আমি তো ঘর থেকে বেরিয়ে হইনি। এই বলে আম্মুর হাতে ঘষা দিতেই সেটা খসে মাটিতে পড়ে গেল। আমি যেটা আঠা মনে করেছিলাম সেটা ছিল আসলে ফোসকা। আগুনে পুড়ে গেলে যেমন ফোসকা পড়ে যায়, সেই ফোসকা ওই গাছের আঠার মতোই লাগছিল দেখতে। সেই খসে পড়া চামড়াটা এবং মাংসটা পড়ে গিয়ে মাংসটা দেখা যাচ্ছিল। আম্মু বলল, তুই হাত পুড়িয়েছিস কোত্থেকে? নিশ্চয়ই তার সাথে দুষ্টুমি করেছিস। আম্মু এই পোড়া বাসিটা হাতে নিয়ে বলল, এইটা পুড়িয়ে হাতে লাগিয়েছিস না? আমাকে অনেক বকুনি দিল, আর স্বপ্নের কথা মনে পড়ে গেল। কিন্তু আমি আম্মুকে কিছুই বললাম না, কারণ বললেও আম্মু বিশ্বাস করতো না এবং আরো বকুনি দিত। আশ্চর্যজনক বিষয় হলো, আম্মু ঘষা দেওয়ার পরেও কিন্তু আমি কোনো ব্যথা পাইনি। যদি ফোসকা খসে যায় এবং একজন যদি কোথায় ঘষা লাগে তাহলে মানুষের জীবন বেরিয়ে যাওয়ার উপক্রম হয়, কিন্তু আমার কোনো অনুভূতিই নেই। আমি পোড়ার সময়ও কোনো কিছু টের পাইনি, যদিও সেটা স্বপ্ন ছিল। সেই পোড়া দাগটা এখনো আমার হাতে আছে। হাতের পোড়া অংশের একটা ছবি আমি ইমেইল করে দিয়েছি, আজ প্রথম আপনাদের সাথে শেয়ার করলাম। আপনার ভালো লাগলে ভূতফেনের শ্রোতাদের সাথে শেয়ার করবেন। এই ঘটনার কোনো ব্যাখ্যা আমি আজও পাইনি, আপনাদের কাছে কোনো ব্যাখ্যা আছে কি? নিশাত নাহিয়ান চট্টগ্রাম থেকে বলেছেন এই ঘটনাটি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়, আমাদের দ্বিতীয় অতিথির কাছে। অর্থাৎ মাসুক তার সেকেন্ড ঘটনাটা আমাদের শোনাবেন এখন।
এই ঘটনাটা হচ্ছে, এই ঘটনাটা বেসিক্যালি আমার বড় বোনের সাথে।
আচ্ছা।
আমার বড় বোন হচ্ছে ইংল্যান্ডে থাকেন। সে তার আমার ভাগ্নিদের নাম না বললেই নয়, মুস্কান, মেহেক এবং মানহা। আচ্ছা। এই ঘটনাটাও বেশ কয়েক বছর আগে, তখন আমার ছোট ভাগ্নি জন্ম হয়ে মুস্কান এবং মেহেক ছিল। যেটা হয়, ঘটনার দিন আমার আপু কাজ করছিলেন বাসায়। আমার একদম মেজ ভাগ্নি মেহেক, সে ঘুমোচ্ছিল এবং মুস্কান তখন বেশ ছোট, সে হচ্ছে খেলছিল আপু কিচেনে কাজ করছিল। তো সাডেনলি মুস্কানের চিৎকার বা কান্নার সাউন্ড শুনতে পাই, আপু দৌড়ে আসে যে ফর্সাতে, যেটা দেখে যে মুস্কান কিছু একটা দেখে ভয় পাচ্ছে। এবং ওর দৃষ্টি খেয়াল করে আপু দেখতে পায় যে সামনে একটা বেড়াল, বেশ বড় সাইজের, ব্ল্যাক কালার, একটা ফুল ব্ল্যাক একটা বেড়াল। এবং এটা দেখে আপু যেটা করে যে সে বিড়ালটাকে তাড়ানোর চেষ্টা করে। ইউজুয়ালি আমরা যেটা করবো যে কিছু লাঠি টাঠি নিয়ে, বাট অদ্ভুত ব্যাপার, বিড়ালটা কোনো সাউন্ড করে না এবং কোনো মুভ করে না, জাস্ট ক্রিপি একটা দৃষ্টি আপুর দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকে। সো এটা দেখে আপু কিছুটা আর কি ইয়া হয়ে যায়, যেটা ওয়াইল্ড অ্যানিমেল টাইপ, লাইক ডেঞ্জারাস কিছু কিনা। সে মুস্কানকে কোলে নিয়ে দোতলায় রুমে রেখে সে আবার ট্রাই করে। এবার যেটা হয়, বিড়ালটা দৌড় দিয়ে ঘরের ভেতরের দিকে চলে যায়, আপু ফলো করে যায়। এবং যাওয়ার পরে যেটা হচ্ছে, কিচেনে একটা ক্যাবিনেট টাইপের ছিল যেটা ওয়ালের সাথে অ্যাটাচ, যার উপরে আর কি চুলা রাখা থাকতো এবং ওটা ওয়ালের সাথে অ্যাটাচ। পেছনে কিছু হচ্ছে খুব সামান্য একটু জায়গা ক্যাবিনেটটা পেছন পেছন দিকটাতে, বাট জায়গাটা এমন একটা জায়গা যে লাইক ক্লিন করা পসিবল, বাট ওই সাইজের একটা, আমি শুরুতে বললাম যে বড় সাইজের একটা বিড়াল, ওরকম সাইজের একটা বিড়ালের পক্ষে ওখানে ঢোকাটা পসিবল
না।
বিড়ালটা যেটা করে সে দৌড় দিয়ে ওটার পেছনে চলে যায়। সো আমার আপু এসে ওটা বের করার ট্রাই করতে থাকে, যে আছে কিনা, বের হয় না অনেকক্ষণ পর্যন্ত। সে লাঠি দিয়ে হচ্ছে এই সাইড পেছনের যে গ্যাপটুকু ওখান দিয়ে গুঁতো দিয়ে বের করার ট্রাই করে, বেশ কিছুক্ষণ পর্যন্ত এরকম করা পারে নেই। সো আপু ভাবে হয় যে হয়তো অন্য সাইড দিয়ে বের হয়ে চলে গেছে বা সামথিং, সে অন্যান্য রুম চেক করে, এ নেই বিড়ালটা। সো আপু ধরিয়ে নেয় যে হয়তো বের হয়ে চলে গেছে। সো এরপর প্রায় দুই তিন ঘন্টা পরে আপু কাজ শেষ করে, লাঞ্চ শেষ করে যখন আবার কিচেনে যায়, তখন সে আবার বিড়ালটাকে দেখতে পায় ওই কিচেন ক্যাবিনের পেছন থেকে একটা মাথা বের করে। এবার আপু একটু ঘাবড়ে যাবে, ঘাবড়ে যাওয়ার পরে এবার সে ট্রাই করতে থাকে, আবার বিড়ালটা ওটা পেছনে ঢুকে যায়, সে বাড়ি দিয়ে দেখে, লাঠি ঢুকিয়ে দেখে। এবার হচ্ছে আপু যেটা করে চেক করার জন্য, সে এবার ফোনের লাইট ইউজ করে, লাইট দেওয়ার পরে দেখে যে পেছনে টেনে গিয়ে আর কি ক্যাবিনেটের পেছনে গ্যাপটাতে বিড়ালটা নেই। সো এবারও একই অবস্থা। সন্ধ্যার সময় আপু বিড়ালটাকে আবার কিচেনের দরজায় দেখতে পায়। এবার সে কমপ্লিটলি ফ্রিকড আউট। এবং আরেকটা জিনিস আপনি খেয়াল করেন, এই এতটা সময় প্রায় সারা দিন ধরে এটার সাথে এরকম ডিল চলছে, এই টাইমটার মধ্যে বিড়ালটা একবারও কোনো সাউন্ড করে না। ইউজুয়ালি আমরা কী করি যে বিড়াল দেখলে আমরা যদি এটাকে তাড়া করতে যাই বা কিছু, সেটা কিন্তু আমাদের দিকে তেড়ে আসে বা সাউন্ড বিড়াল সাউন্ড করবে। আনইউজুয়াল ফ্যাক্ট হচ্ছে এটা এখন পর্যন্ত একটা সাউন্ডও করে না, এবং লাস্ট টাইম যখন দেখে সে জাস্ট তার জায়গায় ফ্রিজ মুভ করছে না কোনো। এটা দেখে আপু বেশ ঘাবড়ে যায় এবং আমার ভাগ্নিদের কোলে নিয়ে সে ফ্ল্যাট থেকে বের হয়ে যায়।
আচ্ছা।
বের হয়ে হচ্ছে আর নেইবার্স যারা থাকে তাদের ডেকে আনে যে সামথিং এরকম একটা উইয়ার্ড কিছু হচ্ছে। এবং ওদের উপরের ফ্লোরে একজন ভদ্রলোক থাকে, যিনি হচ্ছে বেশ ধার্মিক টাইপ, ওনারা সবাই বেশ কয়েকজন আসেন। তো ওটা দেখে ওনারা কাছ থেকে হচ্ছে একবার অ্যানিমেল কন্ট্রোলে ফোন দিবে বা সামথিং এরকম চিন্তা করছে, কাছে যাওয়া কেউ সাহস পাচ্ছে না যেটা ডেঞ্জারাস। উনি যেটা করে
বিড়াল দেখে ভয় পাচ্ছে,
বিড়াল দেখে
ভয় করা যায়।
এক্স্যাক্টলি, মানে বিড়াল তো আমরা সবাই অনেকে পালি, ফ্রেন্ডলি, বাট এই বিড়ালটার অ্যাটিটিউড এরকম যে ভয় পাচ্ছে। এবং উনি যেটা করে সেই মুহূর্তে একজন এনিমেল কন্ট্রোলে কল করে। মিনওয়াইল হচ্ছে যে ভদ্রলোক, প্রতিবেশী ভদ্রলোক, উনি হচ্ছে সামহাও দোয়াদুরুদ করে করে বিড়ালটাকে কিছু একটা খাবার জিনিস, আই থিঙ্ক, আমার এক্স্যাক্টলি মনে নেই, বিস্কুট বা ব্রেড সামথিং কিছু একটা শো করে করে ডাকতে থাকে। এবং দেখে দেখে উনি যখন নিয়ে আসে সিঁড়িঘর পর্যন্ত, সিঁড়িঘরে আসার পরে বিড়ালটা অটোমেটিক আর কি সিঁড়ি দিয়ে নেমে যায়, ইজিলি নেমে গেল। এবং তাৎক্ষণিকভাবে হচ্ছে উনি ফলো করে নামে, নিচে নামার পরে ওটা নাই, জাস্ট জাস্ট গন। এবং হচ্ছে ততক্ষণ এনিমেল কন্ট্রোল লোকজন আসে এবং চেক করে, বাট এখানে কোনো আর বিড়াল পাওয়া যায়নি, বা ওই ফ্ল্যাটে কি ইউজুয়ালি ওরকম বিড়াল পালতো কালো কোনো বিড়াল। বাট ওই একদিনই এটা দেখা যায়, এবং একদিন এরপর আর বিড়ালটাও কখনো দেখা যায়নি। এবং এরপর আপু বেশ ভয় পাওয়ার পরে বেশ দোয়াদৌড়ি করে বন্ধ করা টাইপের বা এগুলো করা হয়, এরপরে কোনো প্রবলেম হয়নি। সো ওই একদিনই এটাই ছিল বেসিক ঘটনাটা।
ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমরা নেক্সট ঘটনায় যাবো, তবে তার আগে একটু আমরা ফেসবুক থেকে ঘুরে আসতে চাই। এবং আমাদের যে পেজটা রয়েছে সেই পেজে দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করছেন, এবং তাদের মধ্যে যারা আছেন তাদের নামগুলো আমি একটু বলছি। এবং আমাদের এই ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti, আপনি এখানে চলে আসতে পারেন। ডক্টর না ডিআরটি মনি আমাদের আছেন, কেমন আছেন ভাই? আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আনমোনা মিজান, তিনি বাবু ভাইয়ের স্টোরি শুনতে চান, এবং সেকেন্ড ইমেল তো তার কাছে বেশ ভালো লেগেছে। শিশির ভেজা সকাল আমাদের সাথে আছেন, আমাদের আছেন এমডি রিয়াদ, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাদিয়া সুলতানা বৃষ্টি। কিভাবে সেন্ড করবো? সেখানে আপনার ঘটনা সেন্ড করলেই হবে, bhoot, তারপরে একসাথে FM, তারপরে @radiofurti.fm, radiofurti.fm। আর আমাদের সাথে দেখতে পাচ্ছি নিকেতন রয় লিখেছেন অসম স্টোরি ভাইয়া, নাজমুল আরিফ আমাদের লিখেছেন ঘটনাগুলো অনেক ভালো লাগছে আমাদের সাথে। এছাড়াও দেখতে পাচ্ছি সৈকত রয়েছেন, এবং তিনি নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে আছেন। আলামিন খান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রবিন হুসাইন, এবং তার লাইফের কিছু ঘটে যাওয়া ঘটনা আছে এবং তিনি ঘটনা পাঠাতে চান সেটা তিনি লিখেছেন। এস কে নুরুনবী আমাদের সঙ্গে আছেন, অ্যাপ দিয়ে শুনছেন, ওয়ান্ডারফুল ছিল ইমেইল তাই বলছেন। সিরাতুল সুবাহ আমাদের সাথে আছেন, আমাদের সাথে, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব ভালো ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মাসুম ভাই। দিয়া আখতার আমাদের সাথে আছেন, বিগ ফ্যান তিনি গীতাশ্রমের সাথে জানিয়েছেন। আমাদের সাথে আছেন রাহাত হাসান, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি কাজী জুবায়ের, এবং এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাহাবি আল সাইফ, লাইভ অফ করে শুনছেন তিনি। সালাউদ্দিন সরকার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আরও অনেকেই। যদি আপনি থাকছেন তাহলে আপনিও আমাদের সাথে জয়েন করুন। অ্যান্ড এখন যেটা করবো সেটা হচ্ছে আরও একটা স্টোরিতে যাবো। এই স্টোরিতে যাওয়ার একটা কারণ আছে, সেটি হচ্ছে যে এটা একটা ইমেল, এবং এই ইমেইলের ব্যাপারটা হচ্ছে পোস্টমর্টম নিয়ে, অর্থাৎ মেডিকেল রিলেটেড একটা ঘটনা। সো এই ঘটনাটি আমি এখন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালোই আছেন। আমাদের গ্রুপের সবার পড়াশোনার চাপ থাকায় আমরা স্টুডিওতে গিয়ে ঘটনাটা বলা পসিবল হচ্ছে না, রিফাত বলছি আমি। 2007 সালের ঘটনা, আমি তখন রাজশাহী মেডিকেল কলেজের, আচ্ছা এটা তিনি হচ্ছে তার ভাইয়ের কাছ থেকে শুনেছেন, যে 2007 সালের ঘটনা, আমি তখন রাজশাহী মেডিকেল লাস্ট ইয়ারে পড়ি। সেই সময় আমার এক খুবই পরিচিত স্যার প্রায় কোনো লাশ পোস্টমর্টমের সহায়তার জন্য আমাকে ডাকতেন, আমিও খুব খুশি মনে স্যারের সাথে যেতাম। আগে পোস্টমর্টমের জন্য খুবই কম ডাক্তার থাকতেন, এই জন্য ডোমরাই ডাক্তারকে সাহায্য করতেন। সেখানে সবসময় একজন ডোম থাকতেন, তিনি প্রায় 10-15 বছর থেকে ডোমের দায়িত্ব পালন করে চলেছেন, তাই তিনি মূলত লাশ কাটতেন। তিনি খুবই কম কথা বলতেন। আমি সেখানে 7-8 মাস স্যারের সাথে কাজ করার পর স্যার আর লাশ কাটতে আসতেন না, এবং ওনার পরিবর্তে আমাকে পাঠাতেন, তাই আমি আর ডোম মিলে লাশ কাটতাম। স্যার আমাকে প্রায় বলতেন, তুমি লাশ কাটতে যাও, সেখানে মাঝে মাঝে কিছু ভৌতিক ঘটনা ঘটতে পারে, সেগুলো ভয় পেও না, কখনো ভয় পেলে সেখান থেকে চলে আসবে। তার এই কথা শুনে আমার ভয় লাগতো না, এভাবেই কিছুদিন চলে যায়। একদিন ভাইয়ের গ্রামের বাসা নওগাঁ থেকে একটা লাশ আসে। লাশটি ছিল মজনু নামের এক ব্যক্তির। সে ছিল কিছুটা পাগলের মতো, বয়সের তুলনায় তার উচ্চতা ছিল খুবই কম। তাকে দেখলে কেউ যে কেউ ছোট বাচ্চা মনে করতে পারে। তাকে হঠাৎ একদিন গ্রামের রাস্তার পাশে অবস্থিত বটগাছের নিচে মৃত অবস্থায় পাওয়া যায়। তার গলা থেকে পেট পর্যন্ত একটা কালো দাগ, একটা কাটা দাগ পাওয়া যায়। এটা তার শরীরের অন্য কোনো ক্ষত ছিল না এরা ছাড়া। সবাই সাধারণভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে ধরে নেয় এবং পুলিশকেও বলা হয় অ্যাক্সিডেন্ট কেস। তারপর পোস্টমর্টমের জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়। এ কথা আমার বাসা থেকেই জানিয়ে দেয়া হয়। লাশটি মেডিকেলে এসে পৌঁছায় শুক্রবার রাতে। আমি সেই রাতে লাশটিকে দেখার জন্য পোস্টমর্টম রুমে যাই। তখন ডোম ছিল না বলে আমি গার্ডের কাছ থেকে চাবি নিয়ে রুমে প্রবেশ করে ভেতরে তালা লাগিয়ে দিই। আমি প্রথমে যেদিকে ফ্রিজ রাখা ছিল সেদিকে থেকে ঘুরে এসে তারপর লাশটিকে দেখতে যাই। লাশটির মুখের ওপর থেকে কাপড়টা সরে যায়, একটা বিভৎস পুড়ে যাওয়া মুখ দেখতে পাই। এই প্রথম আমি একটু ভয় পাই। আমি লোকটার মৃত্যুর আসল কারণ জানতাম না। প্রত্যেক লাশের একটা কেস হিস্ট্রি বা ফাইল থাকে। আমি সেই ফাইল না দেখেই ধরে নেই লোকটি আগুনে পুড়ে মারা গেছে। আগে শুক্রবারে লাশ কাটা হতো না, কারণ এটা ছিল ছুটির দিন আর এই দিনে ডোম এবং ডাক্তারদের ছুটি দেওয়া হতো। তাই লাশটিকে শনিবার কাটা হবে বলে আমি লাশটিকে ফ্রিজে রাখার জন্য নিয়ে যাই। ফ্রিজে রাখার জন্য লাশটিকে তুলতে গিয়ে দেখি লাশের ওজন মাত্রাতিরিক্ত ভারী এবং ঠান্ডা। আমি একটু অবাক হই, কারণ লাশটির উচ্চতা ছিল খুবই কম, সেই তুলনায় লাশের ওজন অধিক ভারী। আমি লাশটিকে একা তুলতে পারছিলাম না, তাই আমি গার্ডকে ডেকে নিয়ে আসি এবং কোনোভাবে লাশটাকে ফ্রিজে রাখি। শনিবারে একটার দিকে আমাকে ডাকা হয় লাশটির পোস্টমর্টমের জন্য। আমি গিয়ে দেখি যে ডোম সবকিছু তৈরি করে রেখেছে। কিছুক্ষণ পর আমি একাই লাশ কাটতে শুরু করি। আমি এতক্ষণ অন্যান্য লাশ ঠিক মতো রাখছিলাম। আমি কাজ শেষ করে ডোমের পাশে গিয়ে দাঁড়াই এবং দাঁড়িয়ে যা দেখি তা আমি দেখে চমকে উঠি। আমি দেখতে পাই লাশের শরীরের কোথাও কোনো পোড়া দাগ নেই, শুধুমাত্র বুকের কাছে একটা কাটা দাগ। অথচ কাল রাতেই আমি দেখলাম লাশের সম্পূর্ণ শরীর পোড়া। আমি দ্রুত গিয়ে ড্রয়ার থেকে ফাইল বের করে দেখি সেখানে দেয়া আছে অ্যাক্সিডেন্ট কেস। আমি ভয় পেয়ে যাই এবং দ্রুত সেই রুম থেকে বের হয়ে আসি। আমি স্যারকে ফোন দিই এবং সব কথা খুলে বলি, স্যারকে দ্রুত চলে আসতে বলি। কিছুক্ষণের মধ্যে স্যার আসেন। আমি স্যারকে নিয়ে রুমে যাই। রুমে ঢুকতে দেখি ডোমকে দেখতে একটু অন্যরকম লাগছে। তার চুলগুলো কিছুটা বড় এবং তার উচ্চতা কম মনে হচ্ছে। তাকে দেখে আমার ভয় আরো বেড়ে যায়, তাই আমি রুমে প্রবেশ না করে গেটে দাঁড়িয়ে থাকি। কিন্তু স্যার সাধারণভাবে রুমে ঢুকে ডোমের পাশে দাঁড়ায় এবং ডোমের দিকে তাকাতেই তিনি ভয়ের সাথে দূরে সরে যান। এরপর পরই ডোম আমার দিকে ঘুরে তাকায়। আমি খেয়াল করি সে মেঝেতে দাঁড়িয়ে নেই, মেঝে থেকে কিছুটা ওপরে ভাসছে। তার চেহারা পোড়া এবং বিভৎস। আমি দেখে প্রচন্ড ভয় পেয়ে যাই। আমি দ্রুত সম্ভব সেখান থেকে বের হয়ে কোনো মতে গার্ডের রুমে যাই এবং অজ্ঞান হয়ে পড়ি। আমার জ্ঞান ফেরে ভোর 5টার দিকে। আমার জ্ঞান ফেরার পর গার্ড আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে। আমি তাকে সব কথা খুলে বলি। সে আরো কিছু গার্ড ডেকে নিয়ে আসেন এবং আমরা 4-5 জন মিলে গার্ডরা সবাই মিলে সেই রুমে যাই। এবং আমি কোনোভাবে সেখানে যেতে চাচ্ছিলাম না, কিন্তু তারা আমাকে জোর করে নিয়ে যায় সেখানে। গিয়ে দেখি লাশ ও ডোম মেঝেতে পড়ে আছেন এবং স্যারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পর স্ট্রেচারে করে স্যারকে সম্পূর্ণ সাদা কাপড়ে ঢাকা অবস্থায় পাওয়া যায়। এরপর আমি এবং স্যার বেশ কিছুদিন অসুস্থ ছিলাম। পরে জানতে পারি সেই লাশটাকে পোস্টমর্টম ছাড়াই দাফন করা হয় রাজশাহীর কোনো একটি কবরস্থানে। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমাদের কাছে আরও এরকম অনেক ঘটনা আছে, সময় পেলে লিখে পাঠাবো ভাইয়া। অ্যান্ড আশা করছি যে আপনি আরও নেক্সট টাইম আরও ঘটনা পাঠাবেন। এবং আমাকে লিখেছেন যে রাজশাহীবাসীরাও ঘটনা পাঠাতে আগ্রহী হবে, সেই কারণে তিনি আরও ঘটনা পাঠাবেন এবং তারা একটা গ্রুপ ফর্ম করেছেন। বা ফ্যান্টাস্টিক। সো আমাদের ভূতেশ্বর হরর ক্লাবে আপনাদের আমন্ত্রণ রইল এবং আশা করছি যে আপনারা চলে আসবেন এবং আশা করবো এবং আপনারা উৎসাহিত করবেন সবাইকে ঘটনা পাঠানোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য এবং আশা করছি যে নেক্সট টাইম আমার সাথে সৃষ্টির সাথে আপনাদের দেখা হয়ে যাবে। তো যাই হোক, এখন যেটা করব সেটা হচ্ছে ছোট্ট একটা বিরতিতে যাই আমরা এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পরে চেষ্টা করবো একটা অডিও ক্লিপ শোনাতে আপনাদেরকে। আমাদের সঙ্গে থাকুন। স্টেটিং রেডিও ফুর্তি অ্যান্ড ডিউ ফুর্তি
এক্সক্লুসিভলি অন FusionBD.com
Boot FM. the night comes alive with Grounding Form.
আসসালামু আলাইকুম রসুল ভাই, আমি রূপক, আমি কাতার থেকে বলছি। আমি আজকে যে ঘটনাটা আপনার সাথে শেয়ার করব, সবার সাথে শেয়ার করবো সিনাদের সাথে, সে ঘটনাটা আমার নিজের সাথে ঘটে গেছে। ডেটটা ছিল 2016 9 অক্টোবর। ঘটনাটা ঘটে আমার ডিউটি স্পটে। আমি মূলত একজন সিকিউরিটি অফিসার ইন কাতার। আমি নাইট ডিউটিতে নিয়োজিত ছিলাম। আমার ডিউটি ছিল সন্ধ্যা পাঁচটা হতে সকাল পাঁচটা পর্যন্ত, 12 আওয়ার্স ডিউটি। তো যে ডিউটি লোকেশনটা আমি একটু বর্ণনা দিই, ডিউটিতে ছিল একটি স্টেডিয়াম। একটি স্টেডিয়ামের মধ্যে আমাদের ডিউটি ছিল, আমরা ছিলাম 3 জন সিকিউরিটি। এক বন্ধু ছিল মেন গেট, আনাদার ফ্রেন্ড ছিল প্যাট্রোলিং, আমি ছিলাম মিডিয়া এন্ট্রেন্স আইমন গ্যালারিতে। তো সরাসরি আমি আমার ঘটনায় চলে যাই। আমরা ডিউটিতে অবস্থায় ছিলাম, ডিউটি অবস্থায় থাকা অবস্থায় একটা লোক, আমি গ্যালারির ভিতরে ছিলাম, 12টার পর আমি সব ডোর ক্লোজ করে দিয়েছি। সবকিছু ক্লোজ করে দেওয়ার পর আমি সোফায় বসেছিলাম, ঠিক তখন একটা লোক, কাতারি ড্রেস একটা লোক, দরজায় লক করলো। দরজাটা ছিল অ্যালুমিনিয়াম ডোর। লক করার পর আমি খুললাম, দরজাটা খুললাম। খোলার পর সে আমাকে বললো যে আমি ভিতরে যেতে চাই। আমি তাকে বললাম যে না, ভিতরে আপনি যেতে পারবেন না, কেননা 12টার পর রোবট উইল চালাও ইনসাইড। সে আমার কোনো কথা শুনলো না, সে ভিতরে চলে গেল। তখন সে ভিতরে যাওয়ার পর ক্যামেরা কন্ট্রোল রুমে, সিসিটিভি রুমে গিয়ে বসলো। সিসিটিভি রুমে তো মোটেও কোনো লোক অ্যালাউড নেই। তারপর আমি কি করি, সে তো আমার কথা শুনলো না, আমি তার সাথে কিছু বললাম না। আমি একটা ইন্ডিয়ান ইনচার্জ ছিল আমাদের লোকেশন ইনচার্জ, ডেট ইনচার্জ, আমি ওনাকে ইনফর্ম করলাম ফোনের মাধ্যমে। উনি বললো যে ঠিক আছে, তুমি ওখানেই থাকো, তার সাথে কোনো কথা বলার দরকার নেই, আমি আসছি দেখছি, আমি আশেপাশে আসি, বেশিক্ষণ লাগবে না। তো আমি এই ক্যামেরা কন্ট্রোল রুমের দরজার সামনে গেলাম, দরজাটা সামান্য একটু ফাঁকা করে দেখলাম যে লোকটা বসে আছে চেয়ারের মধ্যে। ঠিক আছে, দরজা আমি চাপিয়ে দিলাম, চাপিয়ে দিয়ে দরজাটা ঘেঁষে গেছিল, একদম দরজাটা ঘেঁষে আমি অপোজিটে দাঁড়িয়ে রইলাম। আমি ইনচার্জের জন্য অপেক্ষা করছিলাম, ইনচার্জ আসছে, তারপর ওনার সাথে কথা বলবে, আমার কিছু বলার দরকার নেই। তো ইনচার্জ ঠিক 2 মিনিটের মাথায় ইনচার্জ চলে আসলো। আসার পর বললো যে সে কোথায়। আমার ভিতরে, ক্যামেরা কন্ট্রোল রুম আমি তেই জায়গায় এসেছি ভিতরে। ও দেখি আমি দরজাটা যখন ধাক্কা দিয়ে খুললাম ওনাকে দেখানোর জন্য, দেখলাম যে নোবডি ইজ দেয়ার। আমি 2 মিনিট আগেও দেখলাম যে সামান্য দরজাটা ফাঁকা করে দেখলাম সে ভিতরে বসে আছে। আমি তো দরজাটা ঘেঁষে দাঁড়িয়েছিলাম, সে যদি বাহার যেত, ইফ হি ইজ গোয়িং ইনসাইড আই সি হিম। আমি খুব আতঙ্ক হয়ে গেলাম, এই মাত্র দেখলাম তাকে, সে কোথায় গেল। তারপর বললো যে ঠিক আছে, তুমি কি শিওর। বললাম যে হ্যাঁ আমি শিওর, আমি ইনচার্জের সাথে কথা বলছিলাম, পুরা ক্যালারি চেক করলাম, কোথাও তো যাওয়ার কথা না, এই মাত্র এখানে ছিল। পুরা চেক করার পর ইনচার্জ সহ ছিল আমার সাথে, সে আমাকে হেল্প করলো, পুরা ডোর সব লক করা ছিল। তারপর আমাকে বললো যে ঠিক আছে তুমি থাকো, কিন্তু ডিউটি ছেড়ে যেতে পারবো না, তুমি এখানে থাকো, আমি আসি, তুমি কোনো প্রবলেম হলে আমাকে ফোন দিও। তো আমি বসে রইলাম আমার নির্ধারিত জায়গায়, আমি বসে গেলাম, উনি চলে গেল। চলে যাওয়ার পর আমি যে আমার সোফায় বসেছিলাম, ঠিক 2-3 মিনিট পর আমি অনুভব করলাম যে আমার রাইট সাইডে কেউ একজন অবস্থান করছে, আমি স্পষ্ট বুঝতে পারলাম। আমি আমার ঘাটতে ঘুরে দেখলাম সেই লোকটাই আমার দিকে এক নজরে তাকিয়ে আসে। আমি ভাবলাম যে কি, আমি অনেক কষ্টে নিজেকে সামলে বললাম যে আপনি কে, আপনি কি চান। তো এ কথা বলে রাখা ভালো, রাসেল ভাই, অনেক সময় আমরা অনেক হিস্ট্রিতে শুনি যে খুব ভৌতিক একটা ফেস, ভয়ঙ্কর ফেস, কিন্তু ওই লোকটার ফেস এতটা ভয়ঙ্কর ছিল না, ভৌতিক ছিল না, কিন্তু ঘটনাটা খুব ঘরের বলছিল, খুব রহস্যময় ছিল, সেজন্য আমি ঘটনাটা শেয়ার করছি আপনাদের সাথে। তো আমি তাকে বললাম যে আপনি কি চান, সে কোনো কথা বললো না, সে বিহাইন্ড অপোজিটের বিহাইন্ডে যে রুমটা ছিল সে রুমে চলে গেল, সে রুমে চলে গেল। আমি তার দিকে তাকিয়ে রইলাম, আমি কিছু বললাম না তাকে, আমি শুধু দেখছিলাম যে সে কোথায় যায়, কি করে। সে অপোজিট রুমে চলে গেল। অপোজিট রুমে চলে যাওয়ার 30 সেকেন্ডের মধ্যে খুব জোরে একটা সাউন্ড হলো, মনে হলো যে কিছু একটা কাচের কিছু একটা খুব বড় কিছু একটা পড়ে ভেঙে গেল। তা আমি ভাবলাম যে ওই রুমে স্ক্রিন টিভি ছিল, এছাড়া অনেক সিরামিক্সের জিনিস এসেছিল সৌন্দর্য রক্ষার জন্য। আমি ভাবলাম যে সে কিছু হলো কিনা, ওইগুলো কি ভাঙলো কিনা। আমি চোখের পড়কে এক দৌড়ে চলে গেলাম ওই রুমে। ওই রুমে যাওয়ার পর দেখলাম যে নবুডিল সেম সেম বিফোর, কেউ এ জায়গায় কেউ নেই। আমি তখনও খুব আতঙ্ক হয়ে গেলাম যে লোকটা এইমাত্র দেখলাম যে এই রুমে আসলো। ইফতারে দেখলাম সিসিটিভিতে দেখলাম সে গায়েব হয়ে গেল চোখের পলকে। এখন এই জায়গায় দেখলাম যে এই জায়গায় আসলো, এই জায়গা থেকেও গায়েব হয়ে গেল। আর সাউন্ডটা কিসের হলো? নিচে কোনো কিছু নেই, কোনো ভাঙা কোনো গ্লাস ভাঙা বা যে কোনো কিছু একটা ভাঙা কোনো চিহ্ন নেই, কোনো কিছু সবকিছুই ঠিকঠাক আছে। সাউন্ডটা কিসের হলো আর এই লোকটা কোথায় গেল? তখন আমি খুব ভয়ঙ্কর খুব ভয় পেতে লাগলাম, খুব কেয়ারিং ফিল করলাম। এরপর আমি ভাবলাম যে না, ইনচার্জকে আর ইনফর্ম করবো না, কারণ এর আগে ইনচার্জকে একবার ইনফর্ম করছি, এখন সে তো এসে কিছু দেখে নাই। এখন ইনচার্জ ইনফর্ম করলে দ্যাট ইজ প্রবলেম ফর মি। আপনার আমি আমার যে মেন গেটে যে ফ্রেন্ডটা ছিল তাকে ইনফর্ম করার জন্য রাসেল ভাই আমি পকেটে হাত দিলাম ফোন বের করার জন্য তাকে ইনফর্ম করবো। মেন গেটের ফ্রেন্ড থাকে, সে ছিল একজন কেনিয়ান। তো যে আমি পকেটে হাত দিলাম সে ঠিক তখন খুব জোরে আমার ব্যাক সাইডে, আমার ঠিক রাইট সাইডে কাঁধে কেউ একজন খুব জোরে হিট করলো রাসেল ভাই, খুব জোরে, যেটা বলার মতো না। আমি নিচে পড়ে গেলাম, ফ্লোরে পড়ে গেলাম। এরপরও ফ্লোরে পড়ার পরও আমি পিছনের দিকে ঘুরে দেখার চেষ্টা করলাম, দেখলাম যে এই জায়গা কে হলে তাহলে আমরা হিট করলো কে। এরপর আমার আর কিছু মনে নেই রাসেল ভাই। আমি এরপর নিজেকে আমার রুমে আবিষ্কার করি। আমার সাথে আমার বস ছিল, ফোরম্যান ছিল, তারা আমাকে বললো যে তোমার সাথে কি হয়েছে কি বলছে। আমি আমার ফোরম্যানের সাথে সবকিছু শেয়ার করলাম। এরপর আমার লোকেশন চেঞ্জ করে অন্য লোকেশনে দিয়ে দিছে, আমি সেই লোকেশনে ডিউটি করি না। এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবার দয়ে ভালো আছি। যদি এই ছিল আমার ঘটনা রাসেল ভাই, যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস ফর লিসেনিং, হ্যাভ এ গুড ডে।
Boot FM, the night comes alive with Grounding Form.
Yes, the night comes alive with Grounding Form. শুনছেন সবসময় রেডিও ফুটি 88 FM। আমি রাস্তার আসির সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আর একটার পর একটা দারুণ দারুণ ঘটনা শুনছি আমরা। আমাদের শেষ অতিথি আমাদের সাথে আছেন এই মুহূর্তে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আর একবার বলতে হবে আপনাকে নামটা। একটু কাছ থেকে কথা বলবেন।
আমি যে ঘটনাটা শেয়ার করবো সেটা হচ্ছে যে আমাদের এক নিকটাত্মীয় কাছ থেকে আমার শোনা, তার নিজের লাইফে ঘটে যাওয়া ঘটনা। আমি ঘটনায় চলে যাচ্ছি। এটা অনেক আগের ঘটনা, আজ থেকে প্রায় 25 বছর আগের। এটা ছিল গ্রামের দিকে। সো আমার আঙ্কেল আর আন্টি অনেক বিয়ে বয়স অনেক দিন হয়েছে, কিন্তু তারা বেবি কনসেপ্ট করতে পারছিল না। সো অনেক ডক্টর দেখাইছে, অনেক ট্রিটমেন্ট নিয়েছে, কিন্তু তারা বেবি কনসেপ্ট করতে পারছিল। তো তারা সবকিছুর পরে এক তান্ত্রিকের শরণাপন্ন হলো। তো তান্ত্রিক বলেছে এই আমার আন্টির কথা যে তার প্রতি কিছু অশুভ ছায়া আছে যেগুলোর জন্য সে বেবি কনসেপ্ট করতে পারছে না, বেবি কনসেপ্ট করতে পারছে না। তারপরে তান্ত্রিক কিছু কন্ডিশন দিল, আমার আন্টি কন্ডিশনগুলো ফলো করা শুরু করলো। তো তান্ত্রিকের কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন ছিল যে সে যাতে কোনো অবস্থায় সন্ধ্যার পরে বাইরে না বের হয়। তো আমার আন্টি রীতিমতো গ্রামে থাকতো, তার অনেক কিছু আর কি হাঁস মুরগি ছিল, এগুলো নর্মালি ই করতে হতো। সো সে একদিন ওগুলো দেখাশোনা করার জন্য তান্ত্রিকের কন্ডিশনটা একটু ব্রেক করতে হয়েছে। সো তার খেয়াল ছিল না, সে বাইরে চলে যায়। সো ওখান থেকেই প্রবলেমটা শুরু হয়। আন্টি যখন 7 মান্থ তখন তার ডেলিভারি হয়ে যায়। আর বেবিটা যখন পৃথিবীতে আসে, বেবিটা খুব চঞ্চল ছিল আর কি। নর্মালি একটা অন্যান্যের বেবি এত চঞ্চল হয় না। তো বেবিটা অনেক বেশি চঞ্চল ছিল। তো এটা স্বাভাবিক, আমরা সবাই আর কি, তারা সবাই মেনেই নিল। তো তারপরে যেটা হলো, বেবিটা যখন 1 মান্থ তখন আর কি বেবিটা হচ্ছে গিয়ে ন্যাচারাল ফিডের থেকে বেশি আর কি প্রয়োজন ছিল খাবার,
ক্ষুধা লাগছিল বেশি,
বারবার করে ক্ষুধা লাগছিল।
1 মাসের বাচ্চা কিন্তু সাধারণত দুধ ছাড়া কোনো কিছু খেতে দেওয়া হয় না, ব্রেস্টফিডিং ছাড়া কোনো কিছু করানো হয়। তারপরেও
ওই বাচ্চাটাকে বাইরের খাবার সুজি এরকম
মানে এত ছোট বাচ্চাকে আপনারা
দিতে বাধ্য হয়েছিল, কারণ ওর চাহিদাটা অনেক বেশি ছিল। তো ও যখন ওর বয়স 3 মাস, ওর চাহিদাটা আরো বেড়ে গেল। আর নর্মালি একটা বাচ্চা আমরা দেখতে পাই যখন 6 মান্থ কিংবা এর থেকে বেশি হয় তখন সে হামাগুড়ি দিয়ে প্রথম হামাগুড়ি দেয়, পরে হাঁটতে হাঁটতে শিখে। বাট ও যখন 3 মাস ওভার করে 4 মাসই পড়ল, ও তখন থেকে কিছু একটা ধরে দাঁড়াতে চেষ্টা করতেছে। আর আসল ভাই বেবিটা ছিল অনেক সাদা আর কি, ওর গায়ের কালারটা খুবই সাদা ছিল, যেটা একদম অস্বাভাবিক। কারণ নর্মালি একটা মানুষের গায়ের কালার হচ্ছে একটু হালকা ইয়েলো কালার হয়, ওটা ছিল পুরাই সাদা। তারপরে এটাও নর্মাল মেনে নেওয়া হয়েছিল। একদিন হলো কি, আসল ভাই বেবিটা হঠাৎ করে হাইড হয়ে গেল আর কি। এখন বাড়ির সবাই তখন চিন্তা করতে থাকলো যে ও হয়তো নতুন নতুন হাঁটা শিখেছে, কোথাও একটা চলে গিয়েছে। তো সবাই খুঁজলো, কোথাও পেলো না। তো পাশে হচ্ছে যে ক্ষেত ছিল, তো অনেক খোঁজার পরে ওই ক্ষেতে পাওয়া যায় ওকে। তো এটা একটু সবার কাছে একটু অড লাগে। তারপরে তারা ওই তান্ত্রিককে বলে এটা। তো তান্ত্রিক বলে যে এটা তো তোমার তোমার সাথে যেহেতু সমস্যা হয়েছিল, আমি তোমাকে আগিয়ে বলেছিলাম, তো তুমি হয়তো কোনো আমার শর্ত মানোনি, যার কারণে এটা হয়েছে। তো ওই ওই অশুভ কিছু তোমার বাচ্চার প্রতি এখন ছায়া দিচ্ছে। তো আন্টি বললো, হ্যাঁ আমি তো এরকম একটা করেছিলাম, সন্ধ্যার পরে বাইরে গিয়েছিলাম। তো আন্টি আর পরে থেকে একটু সাবধান হলো, বেবিকে একটু কাছে কাছে রাখলো। কিন্তু রাসেল ভাই সবচেয়ে বড় যে ঘটনা সেটা ঘটেছিল ওর ঠিক কিছুদিন পরই, 15 দিনের মতো। সো বেবিটা একদমই বেবিটা একদম হাইড হয়ে গেল। তো আজকে অনেক কষ্ট করেও খুঁজে পাওয়া যায়নি। তো আমার আঙ্কেল আন্টি তারপরে তাদের যত রিলেটিভ ছিল সবাই বেবিটাকে খোঁজা শুরু করলো, কিন্তু বেবিটা আনফরচুনেটলি কোথাও পাওয়া গেল না। তারপরে তান্ত্রিককে ইনফর্ম করা হলো, তান্ত্রিক আসলো। তান্ত্রিক আসার পরে তান্ত্রিক হচ্ছে গিয়ে বললো যে এটা তো অনেক মারাত্মক একটা সমস্যা, এটার জন্য আমাদের আমাদের তপস্যায় বসতে হবে। তো তান্ত্রিক কিছু জিনিস আনতে বললো, সবাই কিছু জিনিস আনলো। তারপরে হয়েছে তান্ত্রিক আর কি একটা পাতিলে ফুটন্ত আর কি পানি দিল আর একটা তাপ দিচ্ছিল।
কিভাবে করলো সেটা আমি জানতে চাই, তারপরে কি হলো?
হ্যাঁ, তারপরে হলো যে জাস্ট একটা ওই বাচ্চাটাই হেঁটে হেঁটে আসলো। এটা খুবই অদ্ভুত ছিল, আরো
চোখের সামনে হয়েছে।
হ্যাঁ, এটা সবার চোখের সামনেই হয়েছে, অনেক লোক ছিল ওখানে। তো সবাই দেখলো বাচ্চাটা এসেছে। তো বাচ্চাটাকে আনার পরে তান্ত্রিক কিছু ঝাড়ফুঁক করলো, পর বাচ্চাটাকে বাচ্চাটা কথা বলতে শুরু করলো, বললো যে আমার সাথে এরকম কিছু হয়েছিল খারাপ, যার জন্য
আপনাদের চোখের সামনে সবাই দেখে।
হ্যাঁ, এটা সবাই চোখের সামনে দেখেছে।
আচ্ছা, এখন বাচ্চাটার কি অবস্থা?
এখন বাচ্চাটা ভালোই আছে, কিন্তু বাচ্চাটা হচ্ছে গিয়ে ওই ঘটনার পরে, ওই যে ঘটনাটা ঘটার পরে, তো বাচ্চাটাকে ফ্রি করা হয়েছিল ওই অশুভ কিছু কাছ থেকে। ওই যে ফুটন্ত পানির ভিতরে বাচ্চাটা পরে নিজে থেকে গেল, পরে ফুটন্ত পানির মধ্যে একটা কাকে ডেড বডি পাওয়া গেছে, সেটা সবার সামনেই হয়েছে। আর
আপনাদের ফ্যামিলির কে কে দেখেছেন?
এটা আমার ফ্যামিলির অনেকেই দেখেছে।
আপনার বাবা মা দেখেছেন?
আমার বাবা দেখেনি, বাট কাকির ফ্যামিলি অনেকে দেখেছে। আমার বাবা তখন ওখানে উপস্থিত ছিল না।
এটা আপনাদের ফ্যামিলির মধ্যে ঘটনা?
হ্যাঁ, ঘটনা।
কারণ আপনাকে এত কথা জিজ্ঞেস করছি, আমাকে এই ধরনের স্টোরি এই ধরনের ঘটনা এর আগেও পাঠিয়েছি, কিন্তু আমার খুব অদ্ভুত লেগেছে, অনেক সময় বাদ দিয়ে দিয়েছি, কিন্তু আপনি বলছেন যে এটা আপনার ফ্যামিলির স্টোরি এন্ড ইটস ট্রু, রাইট?
বেবিটা এখন আছে। আর হচ্ছে যে ওই ঘটনার পরে বেবিটার গায়ের কালারটা অনেক নর্মাল হয়ে গেছে, আগের মতো সাদা ছিল না।
এবং আপনি বলছেন এটা সত্যি ঘটনা আপনাদের ফ্যামিলির সাথে? থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ফেসবুকের যে সমস্ত আপনারা লিখছেন সে সমস্ত কমেন্টস নিয়ে ফিরে আসব, তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, এবং সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। আমাদের আজকের মতো আগেই বলে দিচ্ছি, আর কোনো স্টোরি নেই, এরপরে আপনাদের ফেসবুকে যা আছেন যা লিখেছেন সেটা নিয়ে ফিরে আসবো। স্টে টিউন্ড রেডিও 88.8 FM অ্যান্ড ডু 40
নীল রমারি
ভূত FM. The night comes alive with Grounding Form.
Welcome back. ঘড়িতে সময় রাত 1:42 শুনছেন সব সময়ের রেডিও 88.8 FM, and আশা করছি যে আপনারা সবাই ভূতের সময় ভালোই আছেন। আর এই মুহূর্তে আমি চলে যাব সরাসরি আরো একটি আপনাদের কমেন্টে চলে যাবো, আমি তাই বলেছিলাম, এবং আপনাদের কমেন্টে চলে যাবো। ও মাই গড, কমেন্টে আসা যাই হোক, আমি পড়ার চেষ্টা করছি। আমাদের যে পেজ আছে সেই পেজে ভূতফেমের যে পেজটা রয়েছে, আমি পেজটার লিঙ্ক আপনাদের বলে দিচ্ছি, www.facebook.com/ভূতফেম.রাসেল। এই পেজে এসকে নুরনবী আমাদের সাথে আছেন, এবং তিনি লিখেছেন যে এই শীতের রাতে আজ একাই ভূতফেম শুনছেন। আমাদের সাথে আতুল জাহান হৃদয় বলছেন যে আরও ভয় পেতে চাই, ঈশিতা ঈশা আমাদের লিখেছেন আই লাভ ভূতাতন। আরো যদি ভয় পেতে চান তাহলে আমরা তো যথেষ্ট চেষ্টা করেছি, এখন আপনাকে নিজে নিজে চেষ্টা করতে হবে এবং খুঁজে বের করুন যে আরো কিভাবে ভয় পাওয়া যায়। যেমন এটা যদি আপনি মানে নিজে আজকের এই স্টোরিগুলো অন্য কোথাও গিয়ে নেক্সট টাইম শোনেন, একা কোথাও নির্জনে বন জঙ্গলের মধ্যে বা মাঠে খোলা মাঠে একা শোনেন, হয়তো একটু বেশি ভয় পেতে পারেন, দেখেন কি করবেন। বাট আমার মানে আপনার বেশি ভয় পেয়ে যে কোনো সমস্যার জন্য আমরা দায়ী না, সুতরাং আপনি বাসায় থেকেই শুনেন, সেটাই বেটার। এমডি শাহিন রহমান আমাদেরকে লিখেছেন, তিনি বুড়িগঙ্গা নদীর কাছাকাছি আছেন এই মুহূর্তে এবং তিনি শুনছেন আমাদের সাথে আছেন। তিনি হচ্ছে রিপন সাহা এবং তিনি লিখেছেন আজকের শো অনেক ভালো ছিল, শুনছেন গ্রিমসবি ইংল্যান্ড থেকে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ঈশান চৌধুরী, অ্যাপ দিয়ে শুনছেন ইসমাম কাতার থেকে। ওকে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও অডিও ক্লিপটা ভালো ছিল লিখেছেন মেহেদি সিএসকে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আজ জাহিদ অ্যাসেস, লাশকেরার ঘটনাটা কথা বলেছেন ভালো ছিল। আমাদের সাথে ইব্রাহিম হুসাইন রাজু আছেন, 5 বছরে একটা এপিসোড মিস করেনি, এখন অ্যাপ দিয়ে শুনছেন তিনি। জীবন মোহাম্মদ আমাদের সঙ্গে আছেন বাহরাইন থেকে, তিনি শুনছেন আমাদের সাথে এবং তার মানে অ্যাপ দিয়ে শুনছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও সাকিব শিকদার, আমাদের সাথে আছেন মেহেদি মাহাসুম হাসান হৃদয় এবং আমাদের সঙ্গে আছেন শাহরিয়ার সাকিব, ফাহিম মাহমুদ আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে, এছাড়াও দেখতে পাচ্ছি আছেন রনি বিশ্বাস, অ্যাপ দিয়ে শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ এসউদ্দিন, রেশমি নাজনীন আমাদের সঙ্গে আছেন, 4 বছর ধরে তিনি আমাদের সাথে শুনছেন এবং আমাদের সাথে আছেন যে তিনি লিখেছেন যে অবস্থার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর সব মিলিয়ে ভয়ঙ্কর ভীতিকর একটা পরিবেশ। জহির রায়হান আমাদের সঙ্গে আছেন, শুনছেন তিনি বাহরাইন থেকে, অ্যাপ দিয়ে শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ এসউদ্দিন, তিনি বলছেন রাসেল ভাই লাভ ইউ, দেশের সর্বোচ্চ শীত প্রবণ এলাকা শ্রীমঙ্গল থেকে শুনছি এবং এক্সাইটেড তিনি অনেক বেশি। এমনি সিয়াম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আরাফ প্রীতি এবং তিনি বলছেন যে ভূত এফএম শুনে একদিনও ভয় পেলাম না, আরে আপনি তো অনেক স্মার্ট তাহলে। শাহ নেওয়াজ সাগর আমাদের সাথে আছেন এবং মানে আমি কেন বললাম যে মানে অনেকেই আমাদের সাথে শুনছেন, তা থেকে আপনি একেবারেই ডিফারেন্ট, অনেক বেশি অন্যরকম, কারণ কেউ না কেউ তো ভয় পেয়েছেন, আপনি একদিনও মানে কোনো না কোনো দিন ভয় পেয়েছেন, আপনি তো একদিনও ভয় পাননি। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শাহ নেওয়াজ সাগর এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি DXZ তারেক এবং আমাদের সাথে আছেন রায়হান ফরদিন রায়হান, এছাড়াও জহির রায়হান আমাদের সঙ্গে আছেন বাহরাইন থেকে, তিনি শুনছেন বাহরাইন থেকে, অনেকেই শুনছেন তার মানে আমাদের সাথে আছেন আজকে এই মুহূর্তে। আমিনুল ইসলাম আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন আমি ধীরে ধীরে ফ্যান হয়ে যাচ্ছি ভূতাসনের। অলরাইট, বগুড়া থেকে তিনি শুনছেন। আমাদের সঙ্গে আছেন শাওন চৌধুরী, এছাড়াও আমাদের আছেন শুভ দেবনাথ, আমাদের সঙ্গে আছেন আসাদুল মিলন সহ আরও অনেকে এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ফুটকির পেজেও অনেকে আছেন, কিন্তু ফুটকির পেজটাতে এই মুহূর্তে দেখাটাই ডিফিকাল্ট হয়ে গেছে, এত মানুষ একসঙ্গে আছেন এই মুহূর্তে। এবং আমি আপনাদের আরও একবার জানিয়ে দিই যে আমাদেরকে যদি আপনারা ফেসবুকে যদি আমার সাথে কানেক্টে থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.50 এই অ্যাড্রেসে। আর আমাদের আরও একটা অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.50. আমাদের যে ফুটকির পেজ সেখানে শ্রী পলাশ কৌশিক আমাদের লিখেছেন, নাজমুর রবিন আমাদের সাথে আছেন, আমার সাথে আছেন আঞ্জুম সাদিয়া এছাড়া এবং আমাদের সঙ্গে তিনি বলছেন সুখ থেকে আছি এখন পর্যন্ত। এমডি ওমর ফারুক আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে জান্নাতুল মিতু, নূর ইসলাম ফরিদ, দীপ্ত কুমার রয়, আবিদ কিং রহমান, মাহি চৌধুরী, আফিয়াদ রহমান বাবু সহ সবাই আছেন এবং তারা লিখছেন যে আজকে সবকটা ঘটনায় ভালো লেগেছে। রানা আহমেদ শুনছেন অ্যাপ দিয়ে, মাসুম মুবাসিরা জান্নাত মিতু আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে যেদিন তিনি প্রথম ফার্স্ট শুনেছিলেন সেদিন তিনি এক জগ পানি খেয়েছিলেন, ভয়ে অবস্থা হয়েছিল আর কি। সজীব আবরার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আসলাম, আমাদের সঙ্গে আছেন রাকিব, এছাড়াও শাহিন আহম্মদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দীপ সরকার, দীপ্ত, নাসিমা জাহান, প্রাপ্তি, হাসিবুর রহমান, শ্রী পলাশ, চক্রবর্তী, কৌশিক আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন। আর আমাদের যারা ঘটনা পাঠাতে চান তাদেরকে বলবো যে আমাদের ঘটনা পাঠাতে খুবই সহজ। আমাদের ঘটনা পাঠাতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে অ্যাড্রেসটা সেটা মনে রাখতে হবে বা লিখে রাখতে হবে এবং সেখানে ঘটনা পাঠালে চলবে। এবং সেই অ্যাড্রেসটা কি, সেই অ্যাড্রেসটা হচ্ছে bhutasumendravetirefuti.fm which is bhutasumendravetirefuti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, ইমেল করতে পারেন আপনাদের ঘটনাগুলো অডিও ক্লিপ করে, অডিও ক্লিপের আকারে। আর যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন এবং আছেন এখনো তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। এবং আজকে অনেকেই প্রশংসা করছেন ঘটনার, অনেকেই প্রশংসা করছেন ঘটনা এবং মিউজিকের। আপনাদের জন্য প্রতিদিনই প্রতিবারই আমরা চেষ্টা করি আরো ভালো কিছু করার, আরো ভালো কিছু করার আপনাদের ঘটনার প্রত্যাশায় থাকলাম। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি উৎকৃষ্ট থাকবেন। টাটা।
Exclusively on FusionBT.com.